exclusively on FusionBD.com.
Burada sana havalı bir şeyler yapmaya açın. Su ihtiyacı değil yapmaya açın. Ve de su da eri de sana yapmaya açın. Burada sana havalı kapı çöl bir kadar başladı. Tik ve dur da burcu. Doğu an iş ama da bir dolayı. Yedi şampu meydan ki açke. Açke bu diğer horror series Dracula çölçe. Bunun Dracula series'e açke şat namal episod. Bu açke episode kentu last week'e. Ama genç 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 kuruyor çölen. Çöle sana halka ki bahane de tar ki avusta. To açke episode'ta şunlu kentu onek pey. Nişçito hava cabe. যে জনাথন হালকারের বর্তমান অবস্থা কি আসবে তো যারা বইটা আগে পড়ছেন তারা তো আগে থেকেই জানেন এবং যারা যাদের পড়া নেই তাদের জন্য তো একটা অজানা একটা বিষয় বেশ উত্তেজনাক একটা বিষয় যে কি হতে যাচ্ছে তো আজকের এপিসোডটা খুবই চমৎকার একটা এপিসোড তো অবশ্যই শুনতে ভুলবেন না ঠিক 12টার পরেই শুরু হয়ে যাবে আমাদের প্রতিটা হল সিরিজ ড্রাকুলার সাত নম্বর এপিসোড ফার্স্ট সিজনের তো এই সময়টাতে আমার সাথে আছে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে ফারহান আরাফাত হ্যালো আরাফাত
জি ভাইয়া
কি অবস্থা কেমন চলছে
এতো ভাইয়া চলছে ভালোই চলছে
আচ্ছা তো আমাদের এই ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের মতো আরো অনেক হরর ক্লাব আছে সারা বাংলাদেশে এবং সেই হরর ক্লাবগুলোকে আবারও জানাতে চাই যে আপনি যারা এখন পর্যন্ত হরর ক্লাব খোলেননি বা যারা খুলতে চান তারা যেটা করতে পারেন তাদের হরর ক্লাবের কথা আমাদেরকে মেইল করে জানিয়ে দিতে পারেন একটা নাম ঠিক করে ফেলতে পারেন এবং আপনার ক্লাবের মেম্বার 200 হতে পারে 20 হতে পারে 200 হতে পারে তো সেটা যাই হোক না কেন আপনাদের সেই ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদেরকে মেইল করে RADIOFORTI.FMA ঠিকানা আপনি মেইল করে জানিয়ে দেবেন আপনার হরর ক্লাবের কথা আপনার স্টুডিওতে আসতে চান কিনা সেই কথা এবং আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দেবেন এছাড়া আপনার আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানাটা হচ্ছে facebook.com/group এ পর্যন্ত সব গ্রুপেরই মানে ইউআরএলটা সেম তারপর স্ল্যাশ horrorclub.fursi তো এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা তো এই শুরু করতে করতে হরর ক্লাব শুরু করতে করতে অনেকেই কমেন্ট করে ফেলেছেন হরর ক্লাবের পোস্টে আর সে আমাদের ভূতের হরর ক্লাব ভূতের গল্প হরর গল্প ভয়ের গল্প এবং সেই সাথে সাথে হরর ক্লাবের সাথে আড্ডা এবং সেই সাথে সাথে ফেসবুক কমেন্টের আড্ডা এবং মাঝে মাঝে কিছু গান এই নিয়ে আমাদের ভূতের হরর ক্লাব তো এই যে ভূতের হরর ক্লাবে আজকে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের আজকে নেই এ পর্যন্ত আপনারা ভালো লাগার পরিমাণটা কি বাড়ছে না কমছে
ভালো লাগার দিক থেকে বলতে গেলে ভালো লাগাটা আরো বাড়ছে
আচ্ছা
দিন দিন বেড়েই যাচ্ছে
হরর ক্লাব ঠিক যখন শুরু করেছিলেন তখন হরর গল্প কেমন পড়া হতো বা এখন হরর গল্প কিরকম পড়া হয়
এখন যেহেতু আমরা তো দূরে থাকি ক্লাব তো আমাদের ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব দিনাজপুর তো আমরা গল্প কালেক্ট করি নেট থেকে কালেক্ট করি আমাদের যারা
মানসিক গেলে তো অনেক পড়া হয়
জি জি পড়া হয় অনেক পড়া হয়
নিজেকে গল্পগুলো বেশি ভালো লাগে সেগুলো আপনারা পান
জি 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 মেইল করে আর যারা আমাদের ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের মেম্বার আশা করি ভালোই মেম্বার আছে প্রথমের দিকে ছিল না আমি শুধু দুই তিনজন মেম্বার নিয়ে একটা ক্লাব
ঠিক যখন শুরু করেছিলেন কি কারণে শুরু করেছিলেন
কি কারণে বলতে যেদিন আসলে লাস্ট মানে রাসেল ভাইয়া বলল যে এরকম বৃহস্পতিবার একটা তোমাদের নতুন একটা শো শুরু হবে হরর নিয়ে তো সেদিন চিন্তা করলাম তার উপরে দাদা নানি নানা আর মুরব্বীদের মুখে ভূত প্রেতের কথা তো শুনতাম তো ওই জায়গা থেকে জন্মাইছে ভাইয়া আর কিছু
আগ্রহ জন্মে হরর প্রতি আর তো সেখান থেকে কি সেই ভূত প্রেতের গল্পগুলো সত্যি নাকি মিথ্যা সেটা যাচাইয়েরও একটা ইচ্ছা
জি যাচাইয়েরও ইচ্ছা
যেটা আমি শুনেছি যে আপনার বিভিন্ন জায়গায় কোন জায়গায় ভৌতিক ঘটনা ঘটে এরকম শুনলে আপনার
সেখানে যাই
জানার চেষ্টা করেন যে আসলে বিষয়টা সত্যি না মিথ্যা
আশপাশে হলে
তো এখন পর্যন্ত আপনারা যে কয়েকটা জায়গায় ভিজিট করেছেন সেখান থেকে আপনাদের সিদ্ধান্ত যে হ্যাঁ ব্যাপারগুলো সত্যি
জি আমাদের সিদ্ধান্ত একদম ব্যাপারগুলো সত্যি
তো আপনারা এই যে ভিজিটে যাওয়ার আগে আপনাদের প্রিপারেশন তেমন একটা কখনো ছিল না আপনারা যে এক্সপিরিয়েন্স করেছেন এক জায়গায় গিয়ে সেখানে থেকে
না হ্যাঁ সেরকম প্রিপারেশন ছিল না কিন্তু যাইয়ে যেটা বুঝলাম আর কি
ব্যাপার একটা কিছু আছে
আছে জি
ওকে তো সত্যি আছে বলতে কিছু একটা আছে তবে সেই কিছু একটা আপনাদের মনে হচ্ছে সেটা ভৌতিক
জি জি জি
আমার মনে হয় যে সেই আবারও সেই একই কথা যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো সেটা আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে। তবে এইরকম যারা কাজ করে থাকেন, মানে পৃথিবীতে এর আগেও বহু মানুষ ছিলেন যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে আগ্রহী, প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে সেটা কাজ করেন, তো সেই ক্ষেত্রে যদি আপনারাও এই সাইডটা নিয়ে কাজ করতে চান অবশ্যই, এবং যারা এইরকম কাজ করতে আগ্রহী যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমাদেরকে অনেকে এর আগে মেইল পাঠিয়েছিলেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্যারানর্মাল ঘটনার খোঁজ পাই সেখানে আমরা চলে যাই এবং সেই ঘটনাগুলো আসলে ঘটে কিনা, কেন ঘটে, কেন উত্তরগুলো বের করার চেষ্টা করেন। এবং এই চেষ্টাটা বহু আগে থেকে মানুষের ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে যতদিন পর্যন্ত প্যারানর্মাল শব্দটা থাকবে। তো এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে, কিছু জ্ঞানের প্রয়োজন আছে, কিছু জানাশোনার প্রয়োজন আছে। তো সেই জানাশোনার করছেন প্রচুর 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 পরিমাণে পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনার যে বিষয়টাই আসলে হরর ক্লাব যারা করতে আগ্রহী, শুধুমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে করবে হরর ক্লাব গুলো তা না, যার যা যেরকম ইচ্ছা আসলে হরর ক্লাব গুলো আমরা করতে চাচ্ছি এরকম যে হরর রিলেটেড যার যেটা করার ইচ্ছা সে সেটাই করবে এবং সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে এবং সেই কথাগুলো আমরা সবার কাছে ছড়িয়ে দেবো। তো যেটা হচ্ছে যে এই হরর ক্লাব যেমন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে চাচ্ছে, তো অবশ্যই সেই জন্য তাদের এই বিষয়ে পড়াশোনা করা লাগবে। আবার অনেকে আছে যারা লেখালেখি করছে, যেমন রাজ হরর ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে তারা বেশ বড় সড়ো কিছু গেট টুগেদারের করেছে এবং আমাদেরকে ছবি টবি পাঠিয়েছে, অনেক ভালো লাগলো রাজ হরর ক্লাব। এবং তারা আমাদেরকে এরকম অনেক বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন নিউজ বা লেজেন্ড স্টোরি শুধু অনেক কিছু আমাদেরকে পাঠায়। অনেকে অনেক হরর ক্লাব আছে যারা, যেমন ঢাকার ফ্যান্টম হরর ক্লাব, তারা আমাদেরকে প্রতিনিয়ত সাহিত্যের যে হরর গল্পগুলো আছে, খুব বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর যে গল্পগুলো আছে সেই গল্পগুলো আমাদেরকে পাঠায়। এবং আমাদের আরো বেশ কিছু লেখক আছেন বিভিন্ন ক্লাবের, যারা রাজ হরর ক্লাব এরকম লেখক আছে, ফ্যান্টম হরর ক্লাব, আরো অনেক হরর ক্লাব আছেন যাদের মানে নিজেদের ক্লাব মেম্বাররা তারা গল্প লেখে এবং সেই লেখাগুলো আমাদেরকে পাঠায়। তো এই লেখকদের উদ্দেশ্যেও সবচেয়ে বড় যে ব্যাপারটা, সে অনেক অনেক পড়তে হবে এবং পড়তে পড়তেই লেখা আসবে, অনেক সুন্দর সুন্দর গল্প আসবে। সো এই বিষয়টার প্রতি সবাইকে অনেক অনেক মানে এই পড়ার আগ্রহটা তৈরি করাও হরর ক্লাবের অন্যতম বড় একটা ব্যাপার। এবং আমাদের যে ভূতিকা সেগমেন্টটা, এটা দিনকে দিন অনেক বেশি জনপ্রিয় হয়েছে, অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, এবং সেই ভালোবাসা অবশ্যই মানে জানানোর শেষ নেই। তো অবশ্যই সেই জন্য আমরা আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। তবে এই যে ভূতিকার এই জনপ্রিয় হওয়ার পেছনের মূল কারণটাও কিন্তু সেই বিভিন্ন বইয়ে যে বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্পগুলো রয়েছে সেগুলোই। তো সেই গল্পগুলো পড়েই কিন্তু আমরা আসলে এরকম একটা প্রোডাকশন আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আজকেও দুটি গল্প আছে এবং আজকে প্রথম যে গল্পটা, ফার্স্ট চ্যাপ্টারে যে গল্পটা আপনাদের শোনাবো, সেই গল্পটা আমাদের এখন পর্যন্ত ভূতেশ্বর হরর ক্লাবে সর্বাধিক যে বিদেশি লেখকের গল্প পড়া হয়েছে তার লেখা, এডগার অ্যালান পোর একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। একদম শুরুর দিকে এই গল্পটা নিয়ে আসার ইচ্ছা ছিল, আর যদিও মনে পড়ে যে এই গল্পটা ভূতেশ্বর হরর ক্লাবে শেষ পর্যন্ত তার আনা হয়নি। প্রথম গল্পটাই ছিল দ্য টেলটেল হার্ট, এবং তারপর লাল মরক, এবং আরো বেশ কয়েকটা অ্যালান পোর গল্প ছিল। আজকে অ্যালান পোর খুব ছোট এবং খুব সুন্দর একটা গল্প আছে। শেষ ঘন্টায় মেল অফ দ্য উইকে আমাদেরকে একজন একটা বিখ্যাত লেখকের গল্প লিখে পাঠিয়েছেন, মানে কালেক্ট করে পাঠিয়েছেন একটা কোন ম্যাগাজিন থেকে তিনি গল্পটা কালেক্ট করেছেন, হরি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আগন্তুক। এই গল্পটা খুবই সুন্দর, লাস্ট আওয়ার এই গল্পটা শুনবো, আনসেন্সর স্টোরি তো আছে। তো এই সময়টার মাঝখানে ঠিক আমরা এডগার অ্যালান পোর গল্পে যাবার ঠিক আগে হরর ক্লাবে প্রচারিত প্রথম যে গানটা ছিল, প্রথম যে গানটা আমরা বাজে ভূতেশ্বর হরর ক্লাবে স্টার্ট করেছিলাম, সেই গানটা দিয়ে এখন সেই গানটা শুনবো। এবং আমি জানি কি রেগুলার শোনেন ভূতেশ্বর হরর ক্লাব, তারা বুঝতে পারছেন কোন গানটা কথা বলছি। অঞ্জন দত্তের জেনে নিয়ে দেখা না শুনছেন ভূত এফএম হরর ক্লাব, সুইচ আছে আমার আপনাদের সাথে এবং আমার সাথে সময়টা আছে
আরাফাত। তুমি আরাফাত, ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের ক্রিয়েটর।
ওকে, ক্রিয়েটর অফ ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব। তো ঠিক আছে ফারহান আরাফাত, আজকে তৃতীয় বারের মতো স্টুডিওতে বসে আরো কয়েকটা গল্প শোনা হবে, ভালো গল্প শোনা হবে। আর আমার স্টুডিওতে অনেকগুলো লাইট ছিল, সবগুলো লাইট অফ করে কত লাইট জ্বালিয়ে রেখেছি এখন,
একটা
একটা ছোট করে একটা লাইট জ্বালিয়ে রেখেছি। তো জানি না যে আমাদের এনভায়রনমেন্টটা কেমন হবে আজকে গল্প শোনার জন্য, বাট আমি এটা শিওর যে আপনি যেখানে থেকে শুনছেন রাতের বেলা এই সময়টাতে আশা করি হরর গল্প শোনার একদম মানে খুবই দুর্দান্ত একটা এনভায়রনমেন্টে বসে আপনি বা শুয়ে এইভাবেই হোক না কেন আপনি শুনবেন গল্পটা, গল্পটা অনেক এনজয় করবেন। শুরু করবো যে গল্পটা, গল্পটার মূল নামটা আমি জানি না, কারণ মূল গল্পটা আমার পড়া হয়নি। আমি যে গল্পটা অনুবাদ, যে গল্পটার অনুবাদ আর কি নিয়ে এসেছি আজকে অ্যালান পোরের অনুবাদকৃত গল্পটির নাম হচ্ছে মরীচিকা। এবং এই গল্পটি বিদেশি ভূতের গল্প এই নামক বহু 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 পুরাতন একটা বই থেকে নেওয়া হয়েছে, এবং সেই গল্পের অনুবাদ গুলো করেছিলেন নান্দু গঙ্গোপাধ্যায়। তার অনুবাদে এডগার অ্যালান পোয়ের গল্প মরীচিকা। সর্বগুণ সম্পন্না রয়ে নাকি বিয়ে করি, বিয়ের এক মাস আমাদের ভালোই কাটে, কিন্তু দ্বিতীয় মাসেই বিপর্যয় নেমে আসে। রয়নার কঠিন অসুখ হয়, অধিকাংশ সময় সে জ্বরের প্রকোপে বেহুশ হয়ে থাকে। সবসময় সে যেন বিভিন্ন ভাষার কথোপকথন শুনতে পায়, খুব কাছ থেকে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রয়না চমকে ওঠে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। সে আপন মনে বিড়বিড় করে কি যেন কথা বলে। অনেক চিকিৎসার পরে সে কখনো ভালোর দিকে যায়, পরের দিনই আবার সে আগের মতো সাংঘাতিক জ্বরে জ্ঞান হারায়। দিনটা ছিল সেপ্টেম্বর মাসের কোনো এক রাত্রি। রোয়েনা জ্বরে আচ্ছন্ন হয়ে নিজের কালো খাটে শুয়েছিল। আমি তার খাটের পাশে চুপ করে বসেছিলাম, ভাবছিলাম সদা হাস্যময়ী প্রাচুর্যে ভরপুর রোয়েনার এই অল্প দিনে জ্বরে তার চেহারাটা ছড়ো কাকের মতো অবস্থা হয়েছে। এক সময় হঠাৎ রোয়েনা চমকে ওঠে, দুর্বল শরীর নিয়ে সে খাটের ওপর কোন রকমে আজ শোয়া অবস্থায় বসে, ভয় আমার দিকে সরে আসে, ভীত সন্ত্রস্ত চোখে ঘরের চারদিকে তাকায়, কি যেন খোঁজে। সঙ্গে সঙ্গে আমি রোয়েনাকে ধরে ফেলি, প্রশ্ন করি, কি খুঁজছো রোয়েনা? রোয়েনা বিস্মিত নেত্রে আমার দিকে অল্প সময় তাকায়, ফিস ফিস করে বলে, একটু আগে কেউ কি এখানে এসেছিল? মা তো কেউ আসেনি, কিন্তু আমি যে তাদের কথা স্পষ্ট শুনেছি, ওরা যে আমার খাটের পাশেই ছিল। আমি বেশ জোরের সঙ্গে বলি, না তুমি স্বপ্ন দেখেছো রোয়েনা, এখন তো আমি ছাড়া কেউ আমার ঘরে ঢুকেনি, তাছাড়া কারো কণ্ঠস্বর আমি শুনতে পাইনি। পরে রোয়েনার দৃষ্টি অনুসরণ করি, বলি, বাতাসে ঘরের জানলা দরজার পর্দা নড়ছে বলে তোমার মনে হয়েছে বাইরের কেউ ঘরে এসেছে। আমার প্রবোধ বাক্যে রোয়েনার মন থেকে আতঙ্ক দূর হয় না, বরং তা আরো বেড়ে যায়। রোয়েনার অবস্থা দেখে আমি বিচলিত হই। রোয়েনার দেহের স্নায়ুকে সতেজ করার জন্য অন্য ঘরে ব্র্যান্ডির বোতল আনতে যাই। অবশ্য ব্র্যান্ডি দেওয়াটা ডাক্তারই নির্দেশ করেছিলেন। পাশের ঘরে ধূপদানের পাশে আমি একটা ফিকে ছায়া মূর্তি দেখতে পাই। ভালো করে দেখার আগে ছায়ামূর্তি যেন বাতাসে মিলিয়ে যায়, মনে হয় কিছু যেন আমার পাশ দিয়ে চলে গেল। আমি ছায়ামূর্তিকে আমল দিই না, ব্র্যান্ডির বোতল ও গ্লাস নিয়ে রোয়েনার বিছানার কাছে যাই। গ্লাসে করে ব্র্যান্ডি অবচেতন রোয়েনার মুখের কাছে ধরি, একটু ব্র্যান্ডি পান করে রোয়েনা নিজেকে সামলে নেয়। আমার হাত থেকে ব্র্যান্ডের গ্লাসটা নিজের হাতে নেয়, অল্প অল্প করে পান করতে শুরু করে। ঠিক সেই সময় আমার মনে হয় জল জলে চারটে রক্তের মতো লাল বিন্দু কোথা থেকে যেন ব্র্যান্ডের গ্লাসের ভেতর পড়ে। ব্যাপারটা কিন্তু রোয়েনের নজরে পড়ে না, সে আস্তে আস্তে গ্লাসে চুমুক দেয়। একবার মনে হয় রোয়েনার হাত থেকে ব্র্যান্ডের গ্লাসটা নিয়ে নিই, পরক্ষণে মনে হয় হয়তো আমারই দেখার ভুল, কেননা বিগত কয়েকটা রাত জাগার ফলই হয়তো আমার ভুলটা হয়েছে। কিন্তু সেদিনে ব্র্যান্ডি পান করার পরেই রোয়েনার অসুখ কয়েক গুণ বেড়ে যায়। এভাবে চলে আরো দুটো দিন। তৃতীয় দিনে জম আর মানুষের টানাটানির পর রোয়েনা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে যায়।
আমি রয়েনের খাটের পাশে পাথরের মতো বসে থাকি। ভাবতে পারিনি রয়েনা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে। একসময় পাশের ঘরের থুপদানের দিকে নজর পড়ে। না, আজকে আর সে ছায়ামূর্তি দেখতে পাই না, কিন্তু রয়েনার নিশ্চল দেহটার দিকে তাকিয়ে আমার মনের উত্তাপ সহস্রগুণ বেড়ে যায়। অতীতের অনেক মধুর কথা চোখের সামনে ভেসে আসে, আমার চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। আমি মুহূর্তের জন্য নিজেকে রয়েনার কাছ থেকে দূরে রাখতে পারি না। এভাবে কতক্ষণ কেটে যায় আমি বুঝতে পারি না। তখন বোধ হয় মাঝরাত্রে হঠাৎ আমি কারো চাপা কান্না আর দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাই। আমার মনে হয় সে কান্না আর দীর্ঘ নিঃশ্বাস মৃত রয়েনার কাছ থেকে আসছে। আমি আরো মনোযোগ সহকারে মৃত রয়েনার দিকে তাকাই, দ্বিতীয়বার শোনার জন্য কান পেতে থাকি, কিন্তু তৃতীয়বার আর শুনতে পাই না। স্বপ্নের মনের ভুল বলে মনে হয়। আরো কিছুক্ষণ পরে রয়েনার ফ্যাকাশে গাল দুটোয় রক্তের আভা দেখা যায়, চোখের পাতাও প্রায় সচল হয়ে ওঠে। ক্ষণিকের জন্য আমার মনে আনন্দের উদয় হলেও তৎক্ষণে অজানা এক আতঙ্ক আমার সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসতে চায়। এই অবস্থায় মনের সমস্ত শক্তি একত্রিত করে আমি নিজেকে সজাগ রাখতে চেষ্টা করি। রয়েনার দিকে তাকিয়ে ভাবি, রয়েনা নিশ্চয়ই পরপার থেকে ফিরে আসছে। এই সময় চাকর বাকররা নিজেদের ঘরে ঘুমিয়েছিল, তাদের ডাকতে গেলে রয়েনাকে একলা রেখে যেতে হয়। এ সময় তো কোনো মতেই তা সম্ভব নয়। ফলে রয়েনাকে সতেজ করার জন্য আমি একলাই যথাসাধ্য চেষ্টা করতে থাকি। আরো কিছুক্ষণ পরে আমার শত চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে রয়েনার দেহের সতেজে ভাব আস্তে আস্তে শেষ হয়ে যায়। সে আগের মতো ফ্যাকাশে দেহে পরিণত হয়। আমার চোখে তা খুবই বিভৎস লাগে। আমি হতাশ হয়ে রয়েনার খাটে বসে পড়ি। আরো এক ঘন্টা সময় কেটে যায়। এবার স্পষ্ট শুনতে পাই খুবই ধীরে দীর্ঘশ্বাস। আমি রয়েনার মুখের উপর ঝুঁকে পড়ি, দেখি রয়েনার পত্রের পাপড়ির মতো ঠোঁট জোড়া আস্তে আস্তে ফাঁক হল, মুক্তোর মতো সুন্দর দাঁতের পাটি দেখতে পাই। এবার আর আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। মনে হয় আমি ফুল দেখছি, তা না হলে আমার মাথার গন্ডগোল হয়েছে। আরো ভালো করে বোঝার জন্য আমি রয়েনার উপর ঝুঁকে থাকি। এবার স্পষ্ট দেখতে পাই রয়েনার পাণ্ডুর গালে লাল ছোপ লেগে আছে, এই রং আস্তে আস্তে তার কলার দিকে এগিয়ে যাচ্ছে। রয়েনার গায়ে হাত দিয়ে দেখি তার দেহে হিম ঘরের ঠান্ডা ভাব নেই, সেখানে এসেছে উত্তাপ। বুকে কান দিয়ে মনে হয় তার হৃৎপিণ্ডটা খুবই আস্তে আস্তে চলছে। আমি মনের সব রকম চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিই, রয়েনার মাথায় হাত বুলিয়ে দিই, ওর দেহে উত্তাপ আনার জন্য ওর হাতের চেটো আর পায়ের তলায় খসতে শুরু করি। এছাড়াও রয়েনার দেহে জীবনী শক্তি ফিরিয়ে আনার জন্য নানান রকম চেষ্টা করতে পিছিয়ে যাই না। কিন্তু অল্প সময় পরেই আমি বুঝতে পারি আমার সব রকম চেষ্টাকে নস্যাৎ করে রয়েনা আগের মৃতের অবস্থায় ফিরে আসে। রয়েনার দেহ থেকে রক্তিম আভা নিরুদ্দেশ হয়, বিবর্ণ মুখে মৃত্যুর ভয়াল রূপ প্রকট হয়ে ওঠে, সমস্ত শরীর জমাট পাথরের মতো হয়ে ওঠে। আমি আবার হতাশ হয়ে যাই, স্মৃতি অমন্থন করি। এভাবে একই রাতে কতবার যে রয়েনার দেহে প্রাণ শক্তির আভাস ফুটে উঠেছে তার হিসেব নেই। আমার মনে হয়েছে রয়েনার জীবনী শক্তি তার ফেলে যাওয়া কায়ার মধ্যে বারবার ঢোকার চেষ্টা করছে, কিন্তু অপরাজয় মৃত্যুর কাছে পরাজিত হয়ে বারবার সে শরীর পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। রাত্রি প্রায় শেষের দিকে হঠাৎ লোয়েনের মৃতদেহটা বেশ জোরে কয়েকবার নড়ে ওঠে। এবার কিন্তু মৃত লোয়েনের দেহের সারা আমার মনে আলোড়ন সৃষ্টি করতে পারে না, কেননা তখন আমি খুবই ক্লান্ত। আমি ক্লান্ত দৃষ্টি নিয়ে লোয়েনের মৃতদেহের দিকে তাকিয়ে থাকি। তারপরই লোয়েনের মৃতদেহের পাণ্ডুলতা দূর হয়ে রক্তিম বর্ণ ফুটে ওঠে। একমাত্র চোখ দুটো বন্ধ ছিল, তাছাড়া লোয়েনের দেহটা জীবন্ত হয়। আমার মনে আবার আনন্দের সঞ্চার হয়। মনে হয় এই যাত্রায় বোধ হয় লোয়েনা কঠিন মৃত্যুর অনুশাসন থেকে রেহাই পেয়েছে। এবার লোয়েনা আমাকে নিরাশ করে না। সে আস্তে আস্তে খাটের উপর উঠে বসে। ঘুমন্ত অবস্থায় মানুষ যেমন চোখ বন্ধ করে খাট থেকে নামে, ঠিক সেরকম করে রোয়েনা নিজের খাট থেকে নামে আমার সামনে এসে দাঁড়ায়। এরকম অবস্থায় আমার মাথা থেকে ভয়ভাব দূর হয়ে যায়। এখন আমার যে কি করা উচিত তা আমি বুঝতে পারি না। সবকিছু যেন পাগল পাকিয়ে যায়। আমি পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে খাটের এক কোণে বসে থাকি। এক সময় সামনে দাঁড়িয়ে থাকা রোয়েনার দেহটা দেখে আমার যেন মনে হয় মৃত্যুর পরে রোয়েনা কি কিছুটা লম্বা হচ্ছে। রোয়েনা চোখ বোঝা অবস্থায় আস্তে আস্তে ঘরের অন্য দিকে যেতে থাকে। আমি হঠাৎ উন্মত্ত হয়ে রোয়েনার সামনে এসে দাঁড়াই, রোয়েনাকে ধরতে যাই। রোয়েনা থমকে দাঁড়ায়। একটা হাতের সামান্য ছোঁয়াতেই রোয়েনার দেহের ওপরকার সাদা কাপড়টা মাটিতে খসে পড়ে। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস ঘরে প্রবেশ করে সব এলোমেলো করে দেয়। ঘরে নেমে আসে রাত্রি নিরন্তর অন্ধকার। সে সময় রোয়েনার দুটো সুন্দর চোখ খুলে যায়, আমাকে ভীষণ ভাবে আকর্ষণ করতে থাকে। আমি ভয়ে ও বিস্ময়ে চিৎকার করে বলি, এবার এবার আমি আমার হারানো রোয়েনাকে নতুন করে ফিরে পেয়েছি।
আমি একটা জিনিস দিয়ে আজকে শুরু করতে চাই। ভূত আসামের প্রসঙ্গ আনার আগেও আমরা জানি যেটা অক্টোবর মাস, এবং অক্টোবর মাসের শেষ অর্থাৎ 31 তারিখ হচ্ছে হ্যালোইন। তো হ্যালোইনে আমরা হ্যালোইন স্পেশাল কোনো কিছু না করতে পারলে তো একেবারেই হয়। তো হ্যালোইন স্পেশাল কোনো একটা কিছু করতে চাই, সেই কারণেই আমরা চিন্তা করেছি যে এইবারেও হ্যালোইন আমরা শো করবো, এবং সেই শোটার লাইভ যারা দেখতে চান তারা আসতেও পারবেন। ঢাকাতে যারা আছেন তারা ভেরি ইজি, বিকজ আমরা থাকবো বনানি 11 নম্বর রোডে বার্গার কিংয়ে, এবং সেখান থেকে আমরা লাইভে চলে যাবো। সো আমাদের সাথে এসে দেখা করতে পারেন। সুতরাং বনানি 11 নম্বর রোডে বার্গার কিংয়ে যদি আপনি 31 অক্টোবর রাত 11টার সময় থেকে আসেন বা এদিকে থাকেন বা আমাদের সাথে দেখা করতে চান, আমরা তো আগে থেকেই থাকবো একটু, বা আপনারা যদি আসেন এবং দেখা করতে চান তাহলে মজা হবে এবং আপনাদের জন্য বেশ কিছু সারপ্রাইজও থাকবে। তো সেই জন্যই বলবো যে এই অক্টোবরটা ফ্রি থাকবেন, এবং এই অক্টোবর এই অক্টোবরের 31 তারিখ ফ্রি থাকবেন, এবং রাতের বেলা যারা পারবেন তারা চলে আসবেন। বেশি দূরে যাচ্ছি না আমরা, কাছাকাছি এবং আপনাদের খুব চান। এতে আমার একটা মানে নিউজ দেওয়ার মতন ছিল,
এছাড়াও বোম ফাটানোর মতো নিউজ কিন্তু আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছি।
হ্যাঁ সেটাই, এবং শুধু আমি থাকবো যে তাই না, আপনাদের সবচেয়ে পছন্দের যে সমস্ত যারা ঘটনা বলেন আপনাদেরকে তারাও থাকবেন ইনশাল্লাহ, এবং সেটা চেষ্টা করছি আমরা এখন থেকেই যে আপনাদের সবচেয়ে পছন্দের মানুষগুলো যেন সেখানে থাকে। তো সবার সাথে দেখা করার একটা চান্স তো আছে, তাই না? তো সবাই মিলে একসাথে যদি আমরা সেই দিনটা ভয়ে ভয়ে কাটাতে পারি তাহলে খুব মজা হবে আশা করছি। এবং আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনি গিয়ে দেখতে পারেন www.facebook.com/bookfm.rafel bhoodfm, এবং এবং এটা রাসেলের স্পেলিংটা হচ্ছে RUWFEL। তো এটা হচ্ছে আপনি যদি চান তাহলে অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। তো যাই হোক, আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা নিউজ, এবং 31 অক্টোবর হ্যালোইনের দিনটা কাটানোর জন্য চমৎকার একটা নিউজ এটা একটা। আর আগামীকালকে প্রদর্শনে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন, কারণ সেই প্রকাশেও আমরা স্পেশাল করার চেষ্টা করবো, স্পেশাল কোনো কিছু রাখার চেষ্টা করবো প্রতিবারের মতোই। সুতরাং সেটা নিয়েও আমি অনেক এক্সাইটেড, এবং এইবারও আমরা যারা আসছেন তাদের মধ্যে বেশিরভাগই তাদের মধ্যে নতুন, বেশিরভাগ মানে কি সবাই নতুন বলতে গেলে, তো সেই হিসেবে আমি আরো আমন্ত্রণ জানাবো আপনাদের সবাইকে যারা আসতে পারেন তারা অবশ্যই স্টুডিওতে আসার চেষ্টা করবেন। এবং আমাদের ইমেল নাম সেখানে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার সহিত অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আর ঢাকায় থাকলে কিন্তু হ্যালোইনে দেখা হল হচ্ছে, এটা আমার জন্য এবং প্রত্যেকের জন্য আপনারা করবেন আশা করব। ওকে সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ রসুল ভাই, ফেসবুক স্ক্রল করছিলাম, কমেন্টের পর কমেন্ট চলে এসছে, একদম ঠিক 12টার সময় আপনার কমেন্ট এবং আপনাদের যারা ভূত আশ্রমে যারা ঘটনা শোনাবেন তাদের মধ্যে সবচেয়ে স্পেশাল যারা তারা থাকবেন সেদিন, এবং সেখানে আরও সারপ্রাইজ থাকবে আপনাদের অনেক কিছু, সেটা না গেলে আসলে বোঝা যাবে না। আর যারা শুনবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে, তাদের সেরকম ভালো ঘটনাগুলো অবশ্যই 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 অনেক স্পেশাল হতে হবে। যদি স্পেশাল মানুষরা আসে না তাহলে এমনিতেই সব কিছু স্পেশাল হয়ে যায়। তো এটা নিয়ে মানে আমি একটু কম ওয়ারিড, যদি আপনাদের পছন্দের মানুষ আসেন তাহলে ঘটনাগুলো এমনিতেই ভালো হবে।
বলছেন রাফেল ভাই আসলে একটা প্রাণ খুঁজে পাই আপনার।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আরো আছেন মেহেদি, আছেন সানি, আছেন এস আরাফাত, রাহুল আদিল, ভালোবাসার ভালো লোক। আর এছাড়া সেকেন্ড আওয়ারে আমরা আরো একটা খুব সুন্দর একটা গল্প আছে, বহু পুরাতন একটা বিদেশি ভয়ের গল্পের সংকলন থেকে নেয়া একটা গল্প আছে আমাদের, এবং সেই গল্পটা হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প, ছোট একটা গল্প কিন্তু খুবই সুন্দর একটা গল্প। সেই গল্পটা সমস্ত আমাদের আনসেন্সর তৈরিত আছে, এবং সেই সাথে আমাদের যে এখানে আনন্ত সম্ভবত বিদেশি রাইটারদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ লেখা এই ব্যক্তির সবচেয়ে বেশি গল্প আমাদের উপস্থাপন হওয়ার কথা পাওয়া গেছে, তা সম্পর্কে কিছু কথা আজকে যারা আমাদের শোনেন তাদেরকে জানানোর ইচ্ছা আছে। সব মিলে নেক্সট টু আওয়ার্স খুবই এক্সাইটিং যাত্রা।
ওকে, তো আমার মনে হয় যে নেক্সট টু আওয়ার্স আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবো, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত অনেক 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 ভালো যাবে আপনাদের জন্য। আর এছাড়াও আর কোনো কমেন্ট কি করবো আমরা?
হ্যাঁ রসুল ভাই, কমেন্ট আসলে করা শুরু করলে মনে হয় শেষ হবে না, যেমন আমাদের সাথে আছেন হিমেল, হিমেল আছেন, আশিক আছেন আমাদের সাথে, আছেন খান মেহেদি, আছেন বরিশাল থেকে শুনছি, তো আরো অনেকেই আরাফাত রহিন আদে তার কমেন্ট করেছি, অনেকে আছেন অনেক কমেন্ট করছেন, সেই শুনতে যাচ্ছি ভূতিকা শুনতে যাচ্ছেন অনেকে ড্রাকুলার শিল্পী, তো আমার মনে হচ্ছে তোমরা ভূতিকার দিকে এগিয়ে যাওয়াটাই ভালো হবে।
ওকে, তাহলে আমরা শেষ করি আজকের মতো আমাদের কনভারসেশন, এন্ড আমরা এখন কি করবো সে কি শুনবো আমরা?
রাসেল ভাই আপনি থাকতে থাকতে ক্যাকটাস স্যার আমার খুব পছন্দ একটা গান শুনতে শুনতে মানে শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে নির্জনে।
ওকে, তো কথা হবে ভূত ফেমে আবারও, সেই পর্যন্ত ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকুন, এবং আজকে পুরোটা সময় ভূত ফেম হরর ক্লাবের সঙ্গে থাকুন তারা।
With more fun and fear.
নীলি নীলি জল ছোট ছোট জলে সম্ভব স্টুডিও গুলিতে এখন সময় বারো বেজে 14 মিনিট, আর ঠিক এই সময়টাতে আপনার জন্য শুরু করে দিতে চাচ্ছি ড্যান স্ট্রোকার্স ড্রাকুলা সিরিজের সব নম্বর এপিসোডটি। তো কথা না বাড়িয়ে বরং আছে ক্ষতিকাতে চলে যাচ্ছে, তো ক্ষতিকার সত্যি সত্যি আমরা ফিরে আসবো, আসলে পুরোটা সময় সাথে থাকবেন, ক্ষতিকার জন্য যারা তাকে ওয়েট করেছেন তাদের অপেক্ষা প্রহর শেষ হচ্ছে ঠিক এখন।
ক্ষতিকা
Bram Stoker's Dracula, Episode 7. মিনামুরের ডায়েরি থেকে 10 আগস্ট। ঘুমের ঘরে হাঁটার অভ্যাসটা অনেক কমে এসেছে লুসির, কিন্তু তার পরিবর্তে আরেকটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ঘুমের মধ্যেই অস্বাভাবিক রকম ছটফট করে সে। গতকাল লুসির সাথে একই ঘরে রাত কাটিয়েছি, ও ছটফটানিতে একটুক্ষণের জন্যেও দু চোখের পাতা এক করতে পারিনি আমি। সারা রাত ছটফট করে ভোরের দিকে গভীর ঘুমে ঢলে পড়েছে লুসি। ঘুম ভাঙলে ওকে নিয়ে সাগরের ধারে বেড়াতে বেরোলাম। ঝকঝকে পরিষ্কার নীল আকাশের এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। ভোরের কচি রোদ এসে পড়েছে বিচিত্র রঙের মেঠো ফুলের গায়ে। ফুলগুলোর কোনো কোনোটায় রাতের ঝরে পড়া দু এক ফুটের শিশির বিন্দু এখনো লেগে রয়েছে। সূর্যের সোনালি আলো পড়ে রংধনুর সাত রং সৃষ্টি করেছে ওই শিশির বিন্দুগুলো। সাগরের বুক থেকে বয়ে আসছে ঝিরঝিরে দক্ষিণা হাওয়া। শান্ত ওই সাগরের দিকে চেয়ে কেউ কল্পনাও করতে পারবে না, মাত্র কয়েকদিন আগে ঝড়ের দাপুটে ওর বুকেই উথাল পাথাল নেচে বেরিয়েছে পাহাড় প্রমাণ বিশাল সব ঢেউ। হাঁটতে হাঁটতে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গির্জাটার কাছে চলে এলাম। গির্জার আঙিনায় লোকের ভিড়। জিমেটারের সেই হতভাগ্য ক্যাপ্টেনের লাশ দাফন করতে আনা হয়েছে আজ। তার শোক মিছিলে অংশগ্রহণ করেছে আঙিনার ওই লোকগুলো। কি যেন এক অজানা কারণে অস্থির হয়ে আছে লুসি। বারবার জিজ্ঞাসা করেও তার থেকে কোনো সদুত্তর পেলাম না আমি। গত রাতের দুঃস্বপ্নের ঘোর বোধ হয় এখনো ছায়াপাত করে রেখেছে ওর মনে। এখানে এই লোকের ভিড়ে লুসির ভালো লাগছে না ভেবে দূরের ফাঁকা জায়গাটার দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে প্রথম দিন যে বেবিটার বসে ডায়েরি লিখেছিলাম সেটার কাছে চলে এলাম। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছে জনা কয়েক লোক। ওদের মাঝে আমার একজন পরিচিত লোকও আছে। আমাদের দেখেই এগিয়ে এসে বলল সে,
আজ ভোরে এই পেটির উপর পড়ে মরেছিল বৃদ্ধ মিস্টার সলেজ। ডাক্তার বলেছে অস্বাভাবিক আতঙ্কজনিত কোনো এক কারণে তার হার্ট অ্যাটাক হয়।
শুনে মনটা খারাপ হয়ে গেল। ভাবতে ভাবতে রবিনহুড উপসাগরের পাহাড়ি উপত্যকার দিকে এগিয়ে চললাম আমি আর লুসি। 11 আগস্ট, গতকাল শেষ করতে পারিনি লেখাটা। আজ যেভাবেই হোক শেষ করে ফেলব এই প্রতিজ্ঞা নিয়ে লিখতে বসেছি। রবিনহুড উপসাগরের কাছাকাছি পৌঁছেই মুখের বিষাদ ভাবটা কেটে গেল লুসির। চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খুশি মনে এগোতে থাকলাম আমরা। উপসাগরের একেবারে তীরের কাছের পাহাড়টার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাচীন ছোট্ট একটা সরাইখানা। প্রায় নির্জন সেই সরাইখানার খোলা একটা জানালার ধারে চা খাওয়ার জন্য বসে পড়লাম আমরা। দূরের ঢেউ খেলানো চারণভূমি থেকে ভেসে আসছে পশুর গলায় বাঁধা ঘন্টার সুরেলা মৃদু টুমটা আওয়াজ। চা খেয়ে নিয়ে সরাইখানার আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমরা। ঘুরে ঘুরে সেই পাহাড়ি অঞ্চলেই সারাতে দিন কাটিয়ে দিলাম। খিদে পেলেই এসে খেয়ে নিচ্ছিলাম সেই সরাইখানাটায়। বিকেল গড়িয়ে আসতেই রওনা দিলাম বাড়ির দিকে। গত রাতের নিদ্রাহীনতা আর সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিতে ভেঙে আসছিল শরীর। বাড়ি ফিরে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শোয়াটার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে ঢলে পড়ল লুসি। ঘুমলে অদ্ভুত সুন্দর লাগে লুসিকে। হলপ করে বলতে পারি এ সময় ওকে দেখলে আর্থারের অনেক ভালো লাগতো। এই সময় হঠাৎ জোনাথনের কথা মনে পড়ে গেল আমার। অনুভব করছি দুরাল বেয়ে গড়িয়ে নামছে তত্ত্ব অশ্রুর ধারা। ঈশ্বর, যেখানে যে অবস্থায় থাকুক তুমি ওকে দেখো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, হঠাৎ অস্ফুট একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। নিজের অজান্তেই চমকে উঠে বসলাম বিছানার ওপর। লুসির বিছানার দিকে চোখ পড়তেই অজানা আশঙ্কায় ধরফর করে উঠল বুক। বিছানা খালি, বিদ্যুৎ বেগে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে চাইলাম। দরজা খোলা, ব্যাপারটা বুঝতে বিন্দু মাত্র বিলম্ব হলো না আমার। ঘুমের ঘোরেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে লুসি। এক লাফে বিছানা থেকে নেমে আলনা থেকে একটা চাদর টেনে নিয়ে ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম এত রাতে নিশ্চয়ই বাড়ির বাইরে কোথাও যাবে না লুসি, তাই নিচে নেমে নিচে সব কটা ঘর খুঁজে দেখলাম। পাওয়া গেল না ওকে, বাগানেও নেই। মাথাটা খারাপ হয়ে যাবার জোগাড় হলো আমার, কোথায় গেল লুসি। হঠাৎ খেয়াল হলো ড্রয়িং রুমটা দেখা হয়নি তো এখনো। এক ছুটে এসে ঢুকলাম ড্রয়িং রুমে, নেই লুসি। কিন্তু ঘরের বাইরের দিকের দরজাটা খোলা। যতদূর মনে পড়ে প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে ড্রয়িং রুমের ওই দরজাটা বন্ধ করে যায় দারোয়ান। আন্দাজ করলাম ওই পথেই বেরিয়ে গেছে লুসি। কোনো কিছু বিবেচনা না করেই ওই দরজা দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে পথে এসে নামলাম। যত দূর চোখ যায় জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত চোখে পড়লো না পথের কোথাও। আকাশে পূর্ণ চাঁদ, ফুটফুটে জ্যোৎস্নায় দূরের গির্জার চূড়াটা চোখে পড়ছে। ঢং করে একটা ঘন্টার ধ্বনি শোনা গেল এই সময়। ওটা গির্জার বিশাল ঘড়ির ঘন্টার আওয়াজ। কেন যেন মনে হলো ওই গির্জার দিকেই গেছে লুসি। বেদিগুলোর প্রতি লুসির আকর্ষণের কথা জানা আছে আমার। দ্রুত এগিয়ে চললাম, গিয়ে লাগলো। বেদি পেরিয়ে আসার পরই চোখে পড়লো সেকে বেদিটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে ধ্বংসু। আশঙ্কায় ভয়ে ধুকপুক করছে বুকের ভেতরটা। এগিয়ে যাবো কি যাব না তা এক মুহূর্তের জন্য আমার দিকে চেয়ে থাকলো ওই অদ্ভুত মানুষটা। তারপরে দুহাত ছড়িয়ে গায়ের কালো আলখাল্লার দুটো প্রান্ত ডানার মতো করে মেলে বিশাল একটা বাদুর হয়ে যেন উড়ে গেল আকাশে। দেখে একটা ঠান্ডা ভয় স্রোত শিরশির করে আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল নিচের দিকে। পথ হয়ে যাবার উপক্রম হলো হৃৎপিণ্ডের গতি। ভুল দেখলাম না তো? কখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। পায়ের কাছে সরসর শব্দ হতেই চেঁচিয়ে লাফ দিয়ে উঠে সরে দাঁড়ালাম। নিচের দিকে চেয়ে দেখলাম আমার চেঁচানিতে আমার দ্বিগুণ ভয় পেয়ে ছুটে পালাচ্ছে একটা মেঠো ইঁদুর। অচেতনের মতো বেদির উপর চিত হয়ে পড়ে আছে লুসি, অল্প একটু ফাঁক হয়ে আছে ঠোঁট দুটো। লুসি নাকের কাছে হাত নিয়ে দেখলাম কেমন যেন অস্বাভাবিক ওর শ্বাস প্রশ্বাস, থরথর করে কাঁপছে সারা গা। ভাবলাম শীত করছে লুসি, তাড়াতাড়ি গা থেকে চাদরটা খুলে নিয়ে জড়িয়ে দিলাম। জড়ানোর সময় ওর গলার কাছে আমার হাতের চাপ লাগায় মনে হলো খানিকটা ব্যথা পেয়ে অস্ফুট শব্দ করে উঠল লুসি। আস্তে করে গায়ে ঠেলা দিয়ে ও ঘুম ভাঙানোর চেষ্টা করলাম, প্রথমে সাড়া দিল না লুসি। অচেতন লোকের চেতনা ফিরে পাবার মতো ধীরে ধীরে চোখ মেলল সে। আমাকে দেখে একটু অবাক হলো না লুসি, যেন সে নিজের ঘরে বিছানায় শুয়ে আছে আর আমি ওর ঘুম ভাঙাচ্ছি। কোনো কথা না বলে বাচ্চা মেয়ের মতো দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আবার চোখ মুদল লুসি। বুঝতে পারলাম গভীর ঘোরের ভেতর আছে সে এখন। জোর করে ওকে বেদি থেকে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। নিঝুম জ্যোৎস্নায় খা খা করছে চারিদিক, দমকা হাওয়ায় মাথার উপর এক ধরনের ছিটছিড়ে ভৌতিক শব্দ করছে বাচ্চার পাতা। এছাড়া বাড়ি ফেরার পথে আর কোন রকম শব্দ চোদা আর কাউকে বলবো না, এমনকি ওর মা কেউ না। আর চাঁদের আলোয় গির্জার ওই প্রাচীন বেদির কাছে যে ঘটনাটা ঘটল তা তো কাউকে বলাই যাবে না, কারণ বললে বিশ্বাস তো করবেই না কেউ, উল্টো পাগল ছাওড়াবে আমাকে। ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে দিলাম লুসিকে, সাথে সাথে ঘুমিয়ে পড়লো। আমার কিন্তু সহজে ঘুম এলো না। পূর্ব দিকের জানালাটার দিকে চেয়ে একটু আগে দেখা ঘটনাগুলোর কথা ভাবতে লাগলাম আমি। হঠাৎ মনে হলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে চাঁদের আলো। বুঝলাম ভোর হয়ে গেছে। 12 আগস্ট, সকাল থেকেই দিনটা আজ ভারী সুন্দর। ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল লুসি, শিশির ভেজা ফুলের পাপড়ির মতো চোখ মিলল এক সময়। সারা মুখে রাত্রি জাগরণের চিহ্ন মাত্র নেই। অন্যান্য দিনের চাইতে আজ ওকে বেশি সুন্দর মনে হচ্ছে, অস্থিরতাও যেন কমে গেছে একটু। ওর গলার কাছে চোখ পড়তেই দেখলাম এক পাশে কণ্ঠনালীর খুব কাছে সুচ ফোটানোর মতো ছোট ছোট দুটো ক্ষত চিহ্ন। ধবধবে সাদা রাতের পোশাকেও দু এক ফোঁটা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। কেমন করে আঘাত পেল লুসি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলতে পারলো না ও। নাস্তা সেরে দুজনেই মালগ্রিভ বুডের দিকে বেড়াতে বেরোলাম। সারাটা সকাল আর দুপুর মালগ্রিভ বুডের আশেপাশে কাটিয়ে বিকেলের দিকে ঘরে ফিরে এলাম। কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার ম্যাকেনজির অনন্য সঙ্গীতানুষ্ঠান, ওখান থেকে ব্যস্ত। ওর অলক্ষে ভেতর থেকে দরজার তালাটা আটকে দিয়ে চাবিকার মনে আছে বাতি জ্বালিয়ে উঠে গিয়ে ওকে জোর করে দরজার কাছ থেকে এনে বিছানায় শুইয়ে দিলাম। প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল লুসি। একটু পরই আবার উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করলো সে, কিন্তু দরজায় তালা দেয়া থাকায় এবারও বেরোতে পারল না। সারা রাতে দুইবার ঘুমের ব্যাঘাত ঘটায় ভোরের দিকে ঢলে পড়লাম দুজনেই। ঘুম ভাঙতে দেখলাম জানালা দিয়ে ঘরে এসে পড়েছে সকালের মিষ্টি রোদ। 13 আগস্ট, নিরুদ্বিগ্ন ভাবেই কেটে গেল আমার আরো একটা দিন। আজও শুবার আগে দরজায় তালা মেরে চাবিটা নিজের কাছে রেখে দিলাম। মাঝরাতে অকারণে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখলাম বিছানায় উঠে সোজা হয়ে বসে জানালার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে লুসি। একটু অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে খোলা জানালার দিকে চাইলাম, কিচ্ছু চোখে পড়ল না। বিছানা থেকে উঠে ভালো করে দেখার জন্য জানালার কাছে এসে দাঁড়ালাম। রূপালী জ্যোৎস্নায় আকাশটা আর পৃথিবীটাকে কেমন যেন রহস্য ঘন এক নিস্তব্ধ নতুন জগৎ বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় দেখলাম ওটাকে, আমার ঠিক মাথার উপরের আকাশে পাক খেতে খেতে উঠছে একটা প্রকাণ্ড বাদুর। শা করে হঠাৎ আমার দুহাত দূরে চলে এলো বাদুরটা। এত কাছ থেকে ওর জলজলে লাল অদ্ভুত চোখ দুটো দেখে কেন যেন ভয় করতে লাগলো। আরো বার দুয়েক আমার কাছাকাছি উড়ে এলো বাদুরটা। মনে হলো জানালা দিয়ে ঘরে ঢুকতে চাইছে ওটা, কিন্তু আমার জন্য পারছে না। আরো কয়েকবার পাক খেয়ে ঘুরে বেরিয়ে গির্জার দিকে চলে গেল বাদুরটা। তারপর গির্জার চূড়া পেরিয়ে সোজা চলে গেল সাগরের দিকে। বাদুরটা চলে যেতেই বিছানায় লুটিয়ে পড়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল লুসি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে। 14 আগস্ট বিকেলে ওয়েস্টপিয়ার থেকে ফেরার পথে সেই বেদিটার উপর বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। উঁচু নিচু পাহাড়ি পথ হেঁটে হেঁটে পা ব্যথা করছিল। হালকা সাদা মেঘগুলোকে রক্তের রঙে রাঙিয়ে দিয়ে পশ্চিম আকাশে এখন অস্ত যাচ্ছে সূর্য। পাশে বসা লুসি হঠাৎ দীর্ঘশ্বাসের শব্দে চমকে উঠে ওর দিকে ফিরে চেয়ে দেখলাম মৃতিকিটার চূড়ার দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে। নির্জার চূড়ার কাছটায় ছোট্ট জানালার রঙিন কাছে অস্তগামী সূর্যের লাল আভা পড়ে এক অপূর্ব বর্ণালী সৃষ্টি করেছে। আমি লুসির দিকে চাইতেই সেই রঙিন কাচের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল সে, ঠিক ওর চোখ দুটোর মতন রঙিন আর জলজলে। ঠিক বুঝতে পারলাম না লুসির কথা, কার চোখে কথা বলছে সে। অকারণেই দারুণ অস্বস্তি বোধ করতে থাকলাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেই মাথা ধরেছে বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লুসি। আমি চলে এলাম বাগানে। এই সন্ধ্যাবেলায় ঘুম আসবে না আমার। তাছাড়া মন জুড়ে ভিড় করে আছে নানা রকমের চিন্তা। এগিয়ে গিয়ে কোণের দিকে একটা বেঞ্চিতে বসে জোনাথানের কথা ভাবতে থাকলাম। কতক্ষণ সেখানে বসে বসে ভাবছি জানি না। চমক ভাঙল যখন মাথার উপর উঠে এসেছে চাঁদ। হলুদ জ্যোৎস্নার ঢল নেমে এসেছে সারা চা বাগানে। লুসিকে একলা ঘরে ফেলে এসেছি। কথাটা মনে হতেই লাফ দিয়ে উঠে ওর ঘরের দিকে ছুটলাম। দূর থেকেই দেখলাম জানালার সামনে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লুসি। ওর সামনে কালো মতো কি যেন একটা বসে আছে। ধক করে উঠল হৃৎপিণ্ডটা। থমকে দাঁড়িয়ে পড়তে গিয়েও দাঁড়ালাম না, পা টিপে টিপে এগিয়ে চললাম। ওই কালো মতো জিনিসটা কি দেখতেই হবে আমাকে। দুগজের ভেতরে চলে যাবার পরেও আমার উপস্থিতি টের পেল না লুসি, কিন্তু নড়ে উঠল কালো জিনিসটা। এবার বুঝলাম অচেনা কালো রঙের বিশাল একটা পাখি ওটা। চেঁচিয়ে ডাকলাম লুসিকে, কোনো রকম সাড়া দিল না লুসি, কিন্তু পরিতাহতের মতো লাফ দিয়ে উঠল পাখিটা। পর মুহূর্তে ডানা মেলে ভেসে গেল বাতাসে। স্তম্ভিত হয়ে দেখলাম পাখিটা একটা বাদুড়। চিরদিন জেনে এসেছি মাথা নিচু করে নিচের দিকে ঝুলে থাকে বাদুড়েরা, কিন্তু আজ নিজের চোখে আর সব সাধারণ পাখিদের মতো জানালার চৌকাঠে বসে থাকতে দেখলাম একটা বাদুড়কে। আসলে বাদুড় কিনা ওতে যথেষ্ট সন্দেহ আছে আমার। বাদুরটা চলে যেতেই এগিয়ে গিয়ে লুসির কাঁধে হাত রাখলাম। চমকে আমার দিকে ফিরে চাইল সে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর চেহারা। খোলা জানালা দিয়ে হিমেল হাওয়ায় ভর করে হু হু করে ঘরে ঢুকছে হাসনাহিনার মিষ্টি গন্ধ। সেই গন্ধকে ছাপিয়ে লুসির গা থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ ছড়াচ্ছে। জীবিত কোনো মানুষের গা থেকে আসতে পারে না ওরকম বোটকা পচা গন্ধ। ওই রহস্যময় বাদুরটাই কি এর কারণ? 17 আগস্ট কিছু লিখতে পারিনি গত 3 দিন। অবশ্য লেখার মতো মানসিকতাও ছিল না, আজও নেই, তবু জোর করেই লিখতে বসেছি। জোনাথানের খবর নেই, এদিকে লুসিও দিন দিন কেমন দুর্বল হয়ে পড়েছে। ও চিন্তায় লুসির মাও প্রায় শয্যাশায়ী হতে চলেছেন। ওদিকে লুসির বিয়ের দিন দ্রুত ঘনিয়ে আসছে। সবদিকেই কেমন যেন একটা গোল পাকানো ভাব, কারণ খুঁজে পাচ্ছি না। সেদিনের মতো ঠিক তেমনি ভাবে জানালার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল লুসি। আর ওর কাছে বুড়াটা তো শুকায়নি, বরং বেড়েছে। ডাক্তার না দেখালে আর চলছে না। 18 আগস্ট অকারণেই সকাল না কিছু খুঁচিয়ে খুঁচিয়ে আরো প্রশ্ন করতেই বলল, ঠিক বলতে পারবো না মিনা, তবে মনে হয় স্বপ্ন, ওগুলো সব বোঝাতে পারবো না। রাতের বেলা হঠাৎ করেই ঘুম ভেঙে জেগে উঠে বসি বিছানায়। আশ্চর্য, হাজার হাজার নেকড়ের হিংস্র গর্জন শুনতে পাই তখন। চোখের সামনে ভেসে ওঠে একজোড়া লাছন্নের মতো টলতে টলতে এগিয়ে যাই। তারপর আর কিছুই মনে থাকে, কারণ একটু আগে জোনাথানে খবর পেয়েছি। যা ভাবছিলাম তাই, অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল সে। বুদাপেস্টের সেন্ট জোসেফ হসপিটালের সিস্টার আগার পাওয়ার পর নাকি সব সময় কাউকে না কাউকে তার সঙ্গে থাকতে হবে। বিন্দুমাত্র দ্বিধা না করে জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিয়েছি। পোশাকটা শুধু পাল্টান, মানসিক আঘাত পেয়ে গত মাস দেড়েক ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি। সেন্ট জোসেফ এবং মেরি মায়ের কৃপায় এখন অনেক সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু শরীর এতদূর। মিস্টার হার্কারের রোগ মুক্তি এবং আপনার শুভকামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছান্তে সিস্টার আগাথা।
ভূতিকা।
Bram Stoker's Dracula.
হাকারের এই দুঃসময়ে আপনার সাহচর্য বিশেষভাবে কামনা করছেন তিনি। অনেক আগেই আমরা আপনার সাথে যোগাযোগ করতাম, কিন্তু মিস্টার হাকারের স্মৃতিশক্তি ফিরে না আসা পর্যন্ত আপনার ঠিকানা আমরা জানতে পারিনি। অবশ্য জানা সম্ভবও ছিল না, যদিও সম্ভাব্য সব রকম চেষ্টাই আমরা করেছি। আশা করছি পত্র পাওয়া মাত্র এখানে চলে আসবেন আপনি। মিস্টার হাকারের রোগ মুক্তি এবং আপনার শুভকামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছা আনতে সিস্টার আগাথা।
হুইটবির স্যামুয়েল এফ বেনিংটন অ্যান্ড সলিসিটার্স এর লেখা একটা চিঠি পায় লন্ডনের মেসার্স কার্টার প্যাটারসন অ্যান্ড কো। চিঠিটা এইরকম। 17 আগস্ট। ডিয়ার স্যার, গ্রেট নর্দার্ন রেলওয়ে কর্তৃক প্রেরিত মালপত্রের চালান দয়া করে গ্রহণ করুন। মক্কেলের ইচ্ছানুসারে কিংস ক্রস রেল স্টেশন থেকে কাঠের বাক্সগুলো ছাড়িয়ে নিয়ে পারফ্লিটের কাছে কারফাক্সে পৌঁছে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওখানকার প্রাচীন গির্জা সংলগ্ন বাড়িটা খালি পড়ে আছে এখন। চালানের সঙ্গে বাড়ির দুটো চাবির একটা পাঠালাম। পারিশ্রমিক বাবদ 10 পাউন্ডের চেকের প্রাপ্তি স্বীকার করে চিঠির জবাব দেবেন। আপনার বিশ্বস্ত স্যামুয়েল এফ বেলিংটন অ্যান্ড কো। চিঠি পাওয়ার পরপরই জবাব পাঠালেন মেসার্স কার্টার প্যাটারসন অ্যান্ড কো। 21 আগস্ট। ডিয়ার স্যার, নির্দেশ মোতাবেক আপনার মক্কেলের 50টা কাঠের বাক্স যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের পারিশ্রমিক রেখে 10 পাউন্ডের চেক থেকে উদ্ধৃত 1 পাউন্ড 17 শিলিং 9 পেন্স ফেরত পাঠালাম। আপনাদের বিশ্বস্ত কার্টার প্যাটারসন অ্যান্ড কো। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 19 আগস্ট। গত রাত থেকেই অদ্ভুত একটা পরিবর্তন এসেছে রেনফিল্ডের মধ্যে। রাত 8টার পর থেকেই ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে। কুকুরের মতো গন্ধ শুঁকে বেড়াতে থাকে চারদিকে। ওর এই আচরণে ভেড়া চেখা খেয়ে যায় তখনকার হাসপাতালে ডিউটিরত নার্স। রেনফিলের সাথে কথা বলার চেষ্টা করে সে। এমনিতে নার্সদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না রেনফিল্ড, কিন্তু গত রাতে ডিউটিরত নার্সের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করে সে। তার দুর্ব্যবহার গায়ে না মেখে বারবার প্রশ্ন করে গেছে নার্স। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছে রেনফিল্ড,
দেখো তার সাথে অযথা বকবক করার সময়টি আমার, দেখছো না স্বয়ং প্রভু এসে আমার সামনে দাঁড়িয়েছেন।
এর পরপরই আমাকে এসে খবর দিল নার্স। 9টা নাগাদ রেনফিল্ডকে দেখতে গেলাম আমি, পাত্তাই দিল না আমাকে সে। আমিও ওকে না খুঁচিয়ে চুপচাপ ওর ভাবগতিক লক্ষ্য করতে থাকলাম। আমি যাবার পরও প্রায় 8 ঘন্টা পর্যন্ত অস্বাভাবিক উত্তেজিত ভাবটা ছিল রেনফিল্ডের মধ্যে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে সে। আলতো ভাবে মাথাটা এদিক ওদিক দোলাতে দোলাতে বিছানার কাছে গিয়ে শান্ত ভাবে বিছানার এক প্রান্তে বসে পড়ে বোবা দৃষ্টি মেলে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকলো রেনফিল্ড। কোনো কিছুর গতিবিধি লক্ষ্য করছে যেন সে। ওর সাথে আলাপ জমাবার চেষ্টা করলাম, অবসর প্রিয় পশু পাখি পোকামা করতে, কিন্তু খেপে উঠলো রেনফিল্ড।
বাজে বকবে না ডাক্তার, এখন সব কথা শুনতে চাই না আমি।
আমি অবাক হবার ভান করে বললাম, এরই মাঝে মাকড়সার চুরিগুলোর কথা একদম ভুলে গেলে?
ওদের জন্য আমার কিছুই করার নেই,
বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিল রেনফিল্ড। একটু মুচকি হেসে আবার বলল,
আসলে ব্যাপারটা কি জানেন, কনে বিয়ের আসরে না পৌঁছনে পর্যন্ত হাসি আনন্দে উচ্ছ্বাল হয়ে থাকে তার সখীরা, কিন্তু কনে পৌঁছা মাত্র বিষাদে ভরে যায় তাদের মন।
রেনফিল্ডের এই হেয়ালিপূর্ণ কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। এখন আর ওর কাছ থেকে কোনো সঠিক জবাব পাওয়া যাবে না বুঝতে পেরে নার্সকে ওর প্রতি কড়া নজর রাখতে বলে ফিরে এলাম আমি। কেন জানি বড় ক্লান্ত বড় ভীষণ লাগছে আজ লুসি। বারবার মনে পড়ছে তোমার কথা, বুঝতে পারছি ঘুম না এলে আজও মরফিয়া নিতে হবে। অবশ্য তোমার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর রোজ রাতেই মরফিয়া নিতে হয়, না হলে দু চোখের পাতা এক করতে পারি না সারা রাত। কিন্তু আমি ডাক্তার, আমি জানি এটা খুব বাজে অভ্যাস। ভাবছি আজ আর কিছুতেই নেব না ওটা, তাতে যদি ঘুম না আসে না আসুক।
বিছানায় শুয়ে গড়াগড়ি করতে করতে দীর্ঘ বিনিদ্র প্রহরগুলো কেটে যেতে থাকল। যেন এক এক যুগ পর পর ঘন্টা বাজিয়ে সময় ঘোষণা করছে দেয়াল ঘড়িটা। এভাবেই রাত একটা বাজল, তারপর দুটো। এই সময় এসে খবর দিল নাইট গার্ড, রেনফিল্ড পালিয়েছে। এক লাফে বিছানা থেকে উঠে রেনফিল্ডের ওয়ার্ডের দিকে ছুটলাম। আমার জন্যই অস্থিরভাবে অপেক্ষা করছিল নার্স। ওকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, কি করে পালালো রেনফিল্ড? সে জানালো, মাত্র 10 মিনিট আগেও তার বিছানায় শুয়ে থাকতে দেখেছে রেনফিল্ডকে। হঠাৎ একটা সন্দেহজনক শব্দ কানে দিতেই সেদিকে তাকিয়ে দেখে নাইট গার্ড, জানালার গড়াত বাঁকিয়ে সে পথে বেরিয়ে যাচ্ছে রেনফিল্ড। সাথে সাথে নার্সকে খবর দিল গার্ড। বিন্দু মাত্র সময় নষ্ট না করে চুপ লাগালাম রেনফিল্ড যেদিকে গেছে সেদিকে। বাঁ দিক ঘুরে বাগানের মধ্যে ঢুকে সারি সারি গাছের মাঝখান দিয়ে ছুট লাগালো রেনফিল্ড। প্রাণপণে অনুসরণ করে চললাম ওকে। ছুটতে ছুটতে একসময় হাসপাতাল আর কারফ্ল্যাক্সের বাড়িটার মাঝখানের পাঁচিলের কাছে এসে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রেনফিল্ড। তারপর দেয়াল পেয়ে উঠে লাফিয়ে পড়লো ও পাশে। ফিরে এসে 4-5 জন লোক নিয়ে নাইট গার্ডকে আমাকে অনুসরণ করতে বলেই আবার ছুটলাম। কোনো মতে সেই পাঁচিলটা ডিঙিয়ে ওপারে গিয়ে দেখলাম ধীর পায়ে কারফ্ল্যাক্সের বাড়িটার দিকে এগোচ্ছে রেনফিল্ড। ওর অজান্তে আমিও অনুসরণ করে চললাম তাকে। পরিত্যক্ত চীন ও বিশাল বাড়িটার শেষ প্রান্তে পুরনো গির্জাটার সামনে এসে থমকে দাঁড়ালো রেনফিল্ড, তার সাথে সাথে আমিও। আরাধনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে গিয়ে দরজার গায়ে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে ভেতরের কার সাথে যেন কথা বলছিল রেনফিল্ড। একটু দূরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করতে লাগলাম। ভক্তি ভরে মন্ত্রোচ্চারণের মতো ভরাট গলায় বলে চলেছে রেনফিল্ড, প্রভু তোমার আদেশ পেয়ে এখানে এসেছি আমি। তোমার দীনহীন কৃতদাসকে কৃতার্থ করো। দীর্ঘদিন ধরে তোমারই সাধনা করেছি আমি। আজ দেখেছই যদি পায়ে ঠেলে দিও না, তোমার করুণা ভিক্ষা চাইছি। শুধু তোমার করুণা পেলেই বর্তে যাব আমি। এতক্ষণে লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছে নাইট গার্ড। আমার নির্দেশে দুদিক থেকে গিয়ে রেনফিল্ডকে চেপে ধরল ওরা। কিন্তু ক্রুদ্ধ সিংহের মতো গা ছাড়া দিয়ে ওদের সব কজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল রেনফিল্ড। ওর মতো স্বাস্থ্যের একজন লোক এত শক্তি কোথায় পেল বুঝতে পারলাম না। কিন্তু কোথায় এখনো? অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম। নার্স জানালো, হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে হাসপাতালের অতিকটায় একটা কয়েদখানায় আটকে রাখা হয়েছে তাকে। রেনফিল্ডকে বেঁধে নিয়ে আসার সময়ও সে নাকি বলছিল, প্রভু আমায় ক্ষমা করো, করুণা করো, যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করব আমি। শুনলেন ভূতিকা।
Bram Stoker's Dracula.
না, শেখারও ইচ্ছা নাই আর।
ভয় লাগে নাকি?
ভয় তো অবশ্যই লাগবে, ভয় লাগে।
আরাফাতকে এমনি কি ভীতু না সাহসী?
না সাহসী বললে সাহসী, কিন্তু এইসব বিষয়ে আর কি ভয় তো একটু পাওয়ারই কথা।
আচ্ছা, এইসব বিষয় বলতে আসলে ফারহান আরাফাত কোন সব বিষয়কে বলছে?
এইসব বিষয়ে বলতে প্যারানরমাল অ্যাক্টিভিটিস যেগুলো হয় আর কি, আমরা যা শুনি
যখন কোথাও কোনো মানে ঘটনা শোনা যায় বা কোনো জায়গার কথা শোনা যায়, এখানে প্যারানরমাল ঘটনা ঘটেছে,
ফারহান
আরাফাতকে সেই জায়গাটাই টানে।
জি জি, যে আকর্ষণ করে যে তুমি আমার কাছে আসো
আসো, কি হচ্ছে সেখানে সেটা জানার জন্য।
জি জি জি,
তারপর গিয়ে দেখেন যে আসলেই তাই এরকম
আসলে।
এবং তারপর ভয় পেয়ে যান।
না ভয় পাই না,
ভয় পান
না।
তাহলে কখন ভয়টা পান? কখন
ভয় পাবো যখন চোখের সামনে আসবে।
এখন পর্যন্ত চোখের সামনে কিছু হয়নি
না, চোখের সামনে ঘটনা ঘটছে কিন্তু নিজের চোখে যে একটা দেখা।
কি দেখতে চান না সবাই?
মানে ওই জিনিসটা দেখতে কেমন এটাই দেখতে চাই।
জিনিসটা কি?
এই জিনিসটা ধরেন জিন হইতে পারে, পরি হইতে পারে, মানে আমরা যেগুলো নামগুলো আর কি জানি সেইটা।
আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমি জানি না যে ফারহান আরাফাতের ইচ্ছা কখনো পূরণ
হবে কিনা,
তবে জানার ইচ্ছা মানুষকে অনেকগুলো এগিয়ে নিয়ে যায়। তো এই যে জানার ইচ্ছাটা এবং ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের যে মেম্বাররা এই মুহূর্তে শুনছেন, অনেকেই শুনছেন, তো তাদেরও আশা করি জানার ইচ্ছাটা অন্তত সংক্রমিত হবে। জানার ইচ্ছা সংক্রমিত হওয়া উচিত, জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, জ্ঞান আহরণের ইচ্ছা, এই ইচ্ছাগুলো সংক্রমিত হওয়া উচিত। ভয় সংক্রমিত না হোক, যা মানে সুস্থ চিন্তা বা জানার ইচ্ছা, এই সবকিছু আসলে সংক্রমিত হওয়া উচিত, সুখ সংক্রমিত হওয়া উচিত, দুঃখটা। তো এই জানার ইচ্ছা থেকে যেটা শুরু করেছিলাম যে কথাটা, যে অনেক অনেক বেশি পড়তে হবে আমাদেরকে, অনেক অনেক বেশি জানতে হবে। আমরা লিখতে চাই বা আমরা কোনো কিছু কারণ উদ্ঘাটন করতে চাই, সবকিছুর ক্ষেত্রে আসলে পড়ার ব্যাপারটার কোনো বিকল্প নেই। তো যাই হোক না কেন, এই যে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, তাদের প্যারানর্মাল বিষয়ে সম্পর্কে ইনভেস্টিগেশনের অনেক ইচ্ছা, এবং অনেক আগে থেকে এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেটর পৃথিবীতে অনেকেই বিরাজ করেছেন। তো তারা এরকম অনেকেই আছেন যারা বলেন যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে আমাদেরকে জানান, আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা প্যারানর্মাল ঘটনা নয়। এরকম অনেক অর্গানাইজেশন আছে পৃথিবীতে যারা প্রত্যেকটা ঘটনাই বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আবার অনেকেই আছেন যাদের অনেক ক্যারেক্টার আমরা ফিল্মেও দেখতে পারি, যারা কি আসলে প্রমাণ করে ছাড়েন যে হ্যাঁ এই জায়গাটাতে একটা সমস্যা আছে এরকম এরকম। তো যাই হোক না কেন, এই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত আমরা এমনিতেও জানি যে সাহিত্যে আছে আমরা যা দেখি যা শুনি, তার বাইরেও হয়তো অনেক কিছুই আছে যেটা আসলে আমরা জায়গাটা রহস্যের কুলকিনারা করতে পারি না। সেই বিষয়গুলো নিয়ে অনেক অতীতে অনেকেই অনেক গবেষণা করেছেন, অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে, এবং এরকম অনেক বিষয় থেকে অনেক সাহিত্যেরও উৎপত্তি হয়েছে। আজকে আমরা যে এডগার অ্যালান পো-র যে গল্পটা পড়লাম, মরীচিকা, এডগার অ্যালান পো তিনি তার লেখার ভিতর থেকে রহস্য কিংবা কখনো কখনো প্রচন্ড হিংস্রতা কিংবা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার অনেকভাবে ফুটে ওঠে। এমনি ব্যক্তিগত জীবনে কিন্তু এডগার অ্যালান পো বেশ দুঃখী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা মা ছিলেন থিয়েটার আর্টিস্ট এবং খুব অল্প বয়সেই এডগার অ্যালান পো বাবা মাকে হারান, এবং হারানোর পরে এক দম্পতির কাছে তিনি বড় হন। বড় হয়ে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে পড়াশোনা করেন, সেখানে বেশ অনেকগুলো ভাষা তিনি শেখেন। একটা মেয়ের সাথে তার প্রেম হয় এবং শেষ পর্যন্ত যার তার প্রেমিকার প্রেমিকা কি অন্য এক পুরুষকে বিয়ে করে, এবং সেই থেকে তার জীবনের কষ্ট নতুন একটা মাত্রা পায়। ঠিক সেই সময়টাতে 1809 সালে জন্ম হয়েছিল এডগার অ্যালান পো, এবং 1827 সালে তিনি একটা কবিতার বই বের করেন, এবং সেটা তার প্রথম কবিতার বই। তার প্রেমিকা এলমিরার বিয়ে হয়ে যাওয়ার পর সেই বইটি বের হয়েছিল, টেনালেন অ্যান্ড আদার পয়েন্টস। তো সেই বইটাকে অনেকেই বলেন যে তার সেই প্রাক্তন প্রেমিকা এলমিরাকে উদ্দেশ্য করেই সেই বইটা বেরিয়েছিল। একটা সময় তিনি আর্মিতে যান, আবার তার পালক পিতা তাকে সে আর্মি থেকে নিয়ে আসেন। তারপর আর্মিতে থাকাকালীন সময় তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরিয়েছিল আরাফ, টেনালেন এন্ড মাইনর পয়েন্টস। পরবর্তীতে নিউ ইয়র্কে চলে আসেন তিনি, 1831 সালে আরো একটা বই বের হয় তার পয়েন্টস, এবং এই পয়েন্টস বইটাতে তার একটা বিখ্যাত কবিতা বেরিয়েছিল, সেটা হচ্ছে টু হেলেন। এবং অনেকেই বলে থাকেন বাংলাদেশের বা বাংলা ভাষার অনেক কবি কিন্তু অনেক লেখক তার দ্বারা অনেক প্রভাবিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস দুজনেই এডগার অ্যালান পো এর প্রচন্ড পরিমাণ ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটা কবিতাতেই এডগার অ্যালান পো এর কবিতার ছাপ ছিল। এছাড়া জীবনানন্দ দাসের টু হেলেন কবিতার কথা বলছিলাম, এডগার অ্যালান পো এর জীবনানন্দ দাসের সেই বনলতা সেন এই কবিতার সাথে এডগার অ্যালান পো এর সেই টু হেলেন কবিতার অনেক মানে ভাবগত বেশ কিছু মিল রয়েছে।
সো এডগার অ্যালান পো কিন্তু অনেক কবির শৈলী কি অনেকের দ্বারা অনেক প্রভাবিত ছিলেন, কবির সাথে কবির প্রতি কবির প্রভাব থাকবে এবং সেখান থেকে একসময় নিজস্বতা একটা বেরিয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে যে এই কবি এডগার অ্যালান পো আস্তে আস্তে কিন্তু তিনি হচ্ছে জীবিকার তাগিদে ছোট ছোট গল্প লেখা শুরু করলেন এবং একটা সময় যেটা হয় যারা সাহিত্য নিয়ে অনেক গবেষণা করে তারা আরো ভালো বলতে পারবেন, আমার ক্ষুদ্র জ্ঞানে চতুর্গণী এই জেনেছি সেটাই শেয়ার করছি যে একটা সময় কিন্তু তার এই ছোট ছোট গল্পগুলো থেকেই যে ছোট গল্পের একটা খুব ভালো একটা কাঠামো তিনি তৈরি করেন এবং ছোট গল্পের আধুনিক সংজ্ঞায়নটাও ধরা হয়ে থাকে তার কাছ থেকে। কিন্তু সে সময়কার অনেক সাহিত্যিক অনেকেই তার প্রচন্ড সমালোচনা করেছেন, ম্যাগাজিনিস বলে অনেকভাবেই তাকে অনেক মজা করা হয়েছে। কিন্তু এই যে রহস্যজনক বা হরর গল্পের একটা অন্যরকম একটা জায়গা তিনি তৈরি করেছেন এবং তার গল্পগুলো কিন্তু মানে খুব আইডেন্টিক্যাল কিছু জায়গা আছে, যেমন টেলটেল হার্ট সেখানে যেটা হয় যে একটা লোক সে একটা পিতৃকে খুন করে ফেলে, এরকম মানে তার অলমোস্ট এরকম চিন্তাধারা থেকে বেশ কয়েকটা গল্প আছে যেখানে হচ্ছে দেখা যায় যে একটা একজন মানুষ সে একটা খুন করে এবং সে খুনের ঘটনা সে শেষ পর্যন্ত স্বীকার করে। আজকে আরেকটা গল্প পড়ার খুব ইচ্ছা ছিল, সেটা হয়তো নেক্সট ফোনের ভিতরে পড়বো, মরেনা নামে একটা গল্প আছে। তা সেখানে একটা মানুষকে সে খুব ভালোবাসে আর কিন্তু সেই ভালোবাসা থেকেই একসময় একটা বিরক্তির সৃষ্টি হয় এবং একসময় হয়তো সেই ভালোবাসার মানুষটিকে সে আর সহ্য করতে পারে না, কিন্তু সেটা সে প্রকাশও করতে পারে না বা করে না। তো যাই হোক খুব অ্যাবনর্মাল কিছু থাকলো যে ব্যাপার স্যাপার নিয়ে এডগার অ্যালান পোর প্রচুর গল্প আছে। এডগার অ্যালান পো তিনি আসলে বিশাল একটা মানুষ বা তার সৃষ্টিকর্ম অনেক বিশাল, এক জায়গা থেকে শুরু করলে আসলে শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা ওই জায়গা। তো এডগার অ্যালান পোর অনেক অনেক গল্প আসবে সামনের দিনগুলোতে অবশ্যই, স্টিফেন কিং এর অনেকগুলো গল্প আছে আমাদের সাথে সেই গল্পগুলো আসবে। অনুবাদ করতে যারা আগ্রহী তারাও কিন্তু হরর ক্লাবে জয়েন করতে পারেন এবং আমাদেরকে লিখে পাঠাতে পারেন কিংবা আপনার নিজের লেখা কোনো অনুবাদ কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। অসংখ্য অসংখ্য ক্লাসিক স্টোরি আছে, হরর স্টোরি আছে, সেই গল্পগুলো অনুবাদ করে আপনি আমাদেরকে পাঠাতে পারেন facebook.com/radiofoodie এই ঠিকানে ভূতেশ্বর হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে এই মুহূর্তে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কথা আর আপনার লেখা কোনো অনুবাদ গল্প কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সেটা ঠিকানা হচ্ছে ভূতেশ্বর@radiofoodie.fm এবং সামনে অবশ্যই আমাদের ইচ্ছা আছে এই নতুন লেখকদের যে লেখাগুলো আমরা পাচ্ছি বা আপনারা যারা পাঠাচ্ছেন বা পাঠাবেন সে গল্পগুলো নিয়ে কোনো সংকলন যদি বের করতে হয় সেটাও আমাদের প্রচণ্ড ইচ্ছা আছে এবং সেটা সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি লেখেন এবং আপনারা যদি পাঠান সেই লেখাগুলো আমাদেরকে। এডগার অ্যালান পোর কথা বলতে বলতেই আমরা আরেক লেজেন্ডের একটা গান শুনতে শুনতে ফিরে এসে আমরা আরেকটা গল্প শুনবো, যে গল্পটার কথা আগে থেকে বলছি। গল্পটার নাম হচ্ছে আগন্তুক, গল্পকারের নাম হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়। খুবই সুন্দর একটা গল্প, রজার ওয়াটার্সের ওয়েট ফর হার্ট শুনতে শুনতে ফিরে এসে এই গল্পটা শুনবো আমরা। শুনতে থাকুন রেডিও ফুটে 88.9 FM।
Like more fun and fear.
হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় পুরনো একটা ম্যাগাজিন থেকে, সো হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়, খুবই দুঃখিত নামটা এতক্ষণ ধরেই ভুল বলছিলাম, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আগন্তুক এখন আমরা দিলাম। বাইরে প্রবল বৃষ্টি, এ বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম। ঘরের মধ্যে আমরা তিনজন, সমীর, পলাশ আর আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই, আড্ডা দিয়েও সবাই ক্লান্ত। বর্ষার বিকেলে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেল ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প চলছে। প্রথমে ক্রিকেটের গল্প, তারপর ফুটবল, কিছুক্ষণ সিনেমার কথা, শেষকালে এই আবহাওয়ায় উপযুক্ত কাহিনী শুরু হলো, ভূতের গল্প। সমীর বলল, ভূত আলবত আছে, পৃথিবীর বড় বড় লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল, আছে বই কি, আছে তোদের মতো নিষ্ক্রিয় লোকদের মগজে, ভূতের জন্মস্থান ভয়ের এলাকায়। দুজনে আমাকে সাক্ষী মানল, বিপদে পড়লাম। খুব সাহসী, এমন অপবাদ কেউ দেবে না। ভূতবংশ দেখিনি কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে? সারাক্ষণ দিনের আলো থাকবে না, এক সময় অন্ধকার হবে, চারদিক থেকে নানান রকম শব্দ শোনা যাবে। তখন কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম, কি জানি ভাই, বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা করেছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি। সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসল, বলল, ভূত আছে কিনা শোন, আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো, আমি সেখানে অনেকদিন ছিলাম। পলাশ এমন সুযোগ ছাড়ল না, সঙ্গে সঙ্গে বলল, তুই যে রাঁচি ফেরত সেটা তোর হালচালেই মালুম হয়। সমীর খেপে লাল, আমি বহু কষ্টে দুজনকে সামালাম। সমীরকে বললাম, নাও তোমার গল্প চালাও। সমীর তবু ক্ষুণ্ণ, গল্প? নিজেকে সংশোধন করে বললাম, না হে গল্প নয়, সত্য ঘটনা বলো। সমীর শুরু করল, রাঁচির বাড়িতে ভূতের উপদ্রব, আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের ওপর মাটির গুঁড়ো পড়লো, ডালের বাটি নিজের থেকে কাঁচ হয়ে গেল, হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় কিছু নয়, সব স্বাভাবিক, যত গোলমাল কেবল খাবার সময়। আমার ঠাকুরদা তখন ডেকে তিনি বললেন, এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার, গয়ায় পিণ্ড দিলে সবই ঠিক হয়ে যাবে। তাই স্থির হলো, আমার এক কাকা রেলে চাকরি করতেন, তাকে বলা হলো পিণ্ড দিয়ে আসতে, কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়েই এক বিপত্তি। সমীরের বরাত, ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছে না, এই অবধি বলেই তাকে থামতে হলো। বাইরে থেকে দারুণ একটা কোঙানির আওয়াজ আসছে, একটানা, থামবার লক্ষণ নেই। এই কোঙানির মধ্যে গল্প বলা অসম্ভব। আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম, এক থালি রোয়াক বৃষ্টি জলে ভিজে গেছে, তারই এক কোণে একটি মানুষ, মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন। থালিকা প্রত্যেকটি হার গোনা যায়, মাথা নেড়া, পরনে জড়া চীর্ণ ফুল প্যান্ট, হাঁটুর ওপর গোটানো, শুধু কোমর বন্ধের বাহাদুরি আছে, লাল প্রায় নতুন একটা টাই কোমরে বাঁধা। লোকটা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে কোঙানি বেরোচ্ছে। এ দৃশ্য দেখে সকলেরই দয়া হলো। আমি বললাম, এই তুমি ভেতরে আসো, এই বৃষ্টিতে ভিজলে নিয়েও নেওয়া হবে। লোকটা কিছুক্ষণ এক দৃষ্টি আমাদের দিকে দেখলো, আমার কথাগুলো যেন বুঝতেই পারল না। এবার সমীর চেঁচিয়ে উঠল, ওরে ঘরের মধ্যে এসো, শুনছ? লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়াল, একটু দম নিল, তারপর আমাদের পেছন পেছন ঘরের মধ্যে এলো। বসো ওই কোণে, পলাশ আঙুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল। লোকটা সসংকোচে বসল, দুটো হাঁটুর উপর মুখ রেখে। আমি ভেতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটা থেকে ছুড়ে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখল, তারপর শার্টটা গায়ে দিয়ে দিল। আমি সমীরের দিকে ফিরে বললাম, এবার না হয়ে তোমার গয়ায় পিণ্ডদানের কাহিনী বলো তো। সমীর ফুরু কুচকাল, আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা তোমার নয়, তোমার ভূতের। পলাশ ফোরণ কাটল, ওই একই হলো, ভূত আর সমীরের তফাত নেই, ভূত হচ্ছে গাঁজা আর সমীর সেই গাঁজার আলোকদার। ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি বলল, কে বললে বাবু, ভূত গাঁজা? পলাশ এবার লোকটির দিকে ফিরল, তুমিও ভূতের গল্প জানো নাকি হে? লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে ভূত আমি দেখেছি।
সে কি হে বলো তো শুনি।
তিনজনই লোকটার কাছে এগিয়ে বসলাম, লোকটা হাত দুটো দিয়ে নিজের শরীর খসে নিল, বোধ হয় গরম করার চেষ্টায়। তারপর বলতে লাগলো, এক সময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম, সকাল সাতটায় বেরোতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম, তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা, রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়ে কাটাতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বাতলা, যাত্রী সংখ্যা কম, যারা আছে তাদের চিরুনি কেনার থেকে দৃষ্টি নেই,
কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে। আমিও কোণের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল মনে হলো অনেক রাত, বৃষ্টি থেমেছে, জানলা দিয়ে ম্লান জ্যোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে রয়েছে। ভালোই হলো, বেঞ্চের উপর পা তুলে ঘুমোবার চেষ্টা করলাম, পারলাম না। মনে হলো কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে। একবার ভাবলাম ইঁদুর, কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন? এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে, কে জানো খুলবার চেষ্টা করছে, পারছে না। একটু ভয় হলো, চোর ডাকাত না তো? তারপর আবার মনে হলো চোর হোক ডাকাত হোক আমার কি, আমার সম্বল দু টাকার চিরুনি আর পকেটে দেড়টা টাকা। চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মুখের ওপর গরম গরম নিঃশ্বাসের ভাত বুঝতে পেরে চমকে উঠলাম। চোখ খুলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। সামনে একজন লোক, লোকই বা পরে কি করে, মুন্ডুই নেই, মুন্ডুটা নিজের হাতে ধরা, দুটো চোখ বিভৎস ভাবে বেরিয়ে আছে, যাদের ফাঁক দিয়ে জিহ্বাটা ঝুলে পড়েছে, সে জিভ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে। আমি চিৎকার করতেই মুন্ডুটা জিভ ভেতরে টেনে নিয়ে চাপা গলায় বলল, চুপ, ভয়ের কিছু নেই, আমিও তোমার মতন ট্রেনে লজেন্স হসবি এগুলো ফেরি করে বেড়াতাম, নিজে গান বেঁধে সুর করে গাইতাম, গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত, তারপর আমার জিনিস কিনত, সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমায় হিংসে করত, বিশেষ করে তারা, সে আমার সঙ্গে সঙ্গে থাকতো, আমার মতন গাইবার চেষ্টা করত, পারত না। এক সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি পড়ছে, আমি গাড়ির বাগানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পাশের গাড়িতে উঠব। তারক ঠিক আমার পেছনে, হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা দিল। পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল দ্রুত বেগে, ট্রেনের গতিবিধি আমার নখ দর্পণে, সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর, তারপর দার্জিলিং মেলের চাকা। লোকটার কথা শোনা গেল না, চোখ ধাঁধানো বিদ্যুতের আলো, তারপরে খুব কাছে কোথাও বাজ পড়লো, জানালার কাঁচ ছনছন করে উঠল, মেঝে কেঁপে উঠে মনে হলো চেয়ারগুলো উল্টে ফেলে দেবে। আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প, তারপর বুঝতে পারলাম না বাজের শব্দ। পলাশ পড়ল, খুব ভূতের গল্প ফেলেছে তো হে। কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম, আলোয় ঘর ভরে গেল। কি আশ্চর্য, কোন খালি, লোকটা কোথাও নেই, অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকবার পর দরজা বন্ধ করে দিয়েছিলাম, দরজা সেরকমই বন্ধ আছে। বাইরে একটা মোটরের শব্দ, অনেকগুলো লোকের চিৎকার, দরজা খুলে আমরা বাইরে এলাম। বৃষ্টি কমে গেছে, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গোটা চারেক পুলিশ রোয়াকের কাছে। জিজ্ঞাসা করলাম কি হলো, ইন্সপেক্টর বলল আপনাদের পাশের বাড়ি থেকে থানা ফোন করেছিল, এখানে একটা মরা পড়ে আছে। মরা? আমরাও কিছু চমকে উঠলাম, সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে, দুটো হাত বুকের ওপর জড়ো করা, দুটো চোখের তারা বিস্ফোরিত। কখন মারা গেল ঠিক বলা মুশকিল, তবে ঘন্টা দুয়েক তো নিশ্চয়ই, একেবারে গাঢ় হয়ে গেছে, কিন্তু বলতে কি সামনে নিলাম। আমার কথা কেউ বিশ্বাস করবে না, লোকটার পরনে আমার দেওয়া পুরনো শার্ট, যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল। ওদের মুখ দেখে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনই সেটা লক্ষ্য করেছে।
রেডিও ফ্রিডিটার ফ্রেম আপনি আছেন না শুনছেন ভূত এফ এম হরর ক্লাব। আর ভূত এফ এম হরর ক্লাবে ঠিক এই মাত্র শুনে আসলাম সঞ্জীব চৌধুরীর গান, দল চৌধুরীর গান, মূলত ফকির শাহ আব্দুল করিমের গান। কোন মিস্ত্রি নাও মানে আছে কেমন দেখা যায়, তার আগে শুনছিলাম আমরা হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্প, খুবই সুন্দর একটা গল্প, একটা ঘরের ভিতরে মানে একটা ঘরের ভিতরে ঘটনা, তো ঘটনা একদম শুরু থেকে মানে গল্পটা আমি যখন প্রথমবার করছিলাম আসলে একটা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার আছে, মানে যখন সমীর তার ঘটনা বলা শুরু করলো, নর্মাল যে গল্পগুলো শুনি বা একটা ধারণা হয় যে হয়তো বা এই শুরু হবে ভয়ের গল্পটা, পরে দেখা গেল হ্যাঁ এটা ভয়ের গল্প না, অদ্ভুত একটা জায়গা থেকে আমার গল্পটা শুরু হলো। ফারহান আরাফাত আছে এই মধ্যে, একটা লোক বাইরে থেকে বলা নেই কোয়া নেই একটা লোককে ঘরে নিয়ে আসলো, সেই লোকটার মুখ থেকে একটা গল্প বেরোলো এবং তার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেমন ফারহান আরাফাত আমাকে বাইরে বসে বসে অনেকগুলো ভয় অভিজ্ঞতা করা শেয়ার করেছেন, আমি রাসেলের সাথে শেয়ার করবো বুঝে সামনে সেই ঘটনাগুলো নিয়ে আসা যায় কিনা। তো হঠাৎ করে সেই লোক একটা ঘটনা শুরু করলো, সেটাও খুব একটা মাঠে পেলো না সেই ঘরের ভেতরে, যেটা হলো একটা বাস পড়লো এবং বাস পড়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটাই হয়ে উঠলো পুরো গল্পের সবচেয়ে ভয়ের অংশ। তো আসলে কি অদ্ভুত একটা গল্প, মানে ছোট গল্পের মজাগুলো বা যে কোনো আসলে গল্পকার যে গল্পগুলো লেখে, যেমন এডগার অ্যালান পো-এর কথা আবার ফিরে যেতে হয়, তার ছোট গল্প নিয়ে তার সংজ্ঞাটা খুবই জনপ্রিয় এবং সেটাকে সাহিত্যে যারা পড়াশোনা করেন তারা তারা ভালো বলতে পারবেন, তো তাদের কাছে তিনি তো ক্ষমা প্রার্থনা করে বলছে আমার যতটুকু জানেন যে অ্যালান পো-এর যে সংজ্ঞাটা সেটাকে আইডিয়াল হিসেবে মানা হয়, এবং তিনি ঠিক এই কথাটা বলেন যে বলেছিলেন যে গল্প একটা তৈরি করতে গেলে একজন গল্পকার ঘটনা প্রবাহগুলো আসলে ঘটনা প্রবাহগুলো তার ভিতরে একটা বোধের সৃষ্টি করে এবং সেই বোধ অনুযায়ী তার কাছে নতুন নতুন কিছু ঘটনার সৃষ্টি হয় এবং সেগুলোকে নিয়ে একটা গল্প ক্রিয়েট হয়, কম বেশি এরকম একটা সংজ্ঞা তার ছিল। অর্থাৎ আমরা সাদা চোখে যা দেখি, আমরা নর্মাল ঘটনা প্রবাহ যেটা দেখি, সেটাকে একটা মানুষ নিজের ভেতর নিয়ে নেবে এবং তারপর সেই মূল বিষয়টাকে ঠিক রেখে নিজের মতো করে কিছু ঘটনার অবতারণা করবে, সেখান থেকে সুন্দর সুন্দর সব গল্পের সৃষ্টি হয়। সব খুবই সুন্দর একটা গল্প, খুবই ভালো লাগবে। ঠিক এরকম গল্পটি যখন আপনার আসবে মাথায় বা আপনি যদি কোনো গল্প আমাদেরকে লিখে পাঠাতে চান, সেই গল্প পাঠানোর ঠিকানাটা হচ্ছে
ঠিকানাটা
সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে খুবই সুন্দর ফারহান আরাফাত, আমাদেরকে রেগুলার মেইল পাঠান এবং সেজন্য তার একদম পুরো প্রসেসটা একদম খুব জানা। আচ্ছা এই মুহূর্তে আপনার ক্লাবে কারা কারা আছেন সাথে?
ক্লাবে একদম সিরিয়াসলি কাজ করতেছে আমাদের ফুর্তি মামা, মানে নিকনেম ফুর্তি মামা, নাম হলো রাহুল, তারপরে আছে শাহিন আছে, তারপরে জসিম ভাই আছে, তারপরে সম্রাট ভাই আছে,
সবাইকে অনেক অনেক
এদিকে, তারপরে মেয়েদের মধ্যে শবনম মুস্তারি আছে, শবনম
ওকে
তারপরে আনিকা আনসারা,
আমার মনে হচ্ছে নাম মনে করতে করতে আসলে
অনেকে
আরো নাম বাদ চলে যেতে পারে, সেটা কষ্ট হবে।
সাগর আছে,
সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন, একসাথে কাজ করতে থাকুন, আমাদেরকে সুন্দর সুন্দর গল্প পাঠান, সুন্দর সুন্দর অভিজ্ঞতা পাঠান এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে জায়গাগুলো নিয়ে অনেক অনেক গল্প প্রচলিত আছে, সেই গল্পগুলো আমাদেরকে পাঠান, সেখানে আপনারা যদি গিয়ে থাকতে চান এবং সে থাকার সময়ের অভিজ্ঞতাটাও আমাদেরকে পাঠাতে পারেন, আমরা শেয়ার করবো। এই সময় যে ফেসবুকে আমাদের সাথে যারা যারা আছেন তাদের একটা কমেন্ট একটু পড়ে নিচ্ছি, যে শাহ জয় আছেন আমাদের সাথে, হ্যাঁ হ্যালো, হয় শাকিল আছেন, লিখেছেন লাভ ইউ ভূত এফএম অর হরর ক্লাব, ওকে ভোলা বোরহানুদ্দিন থেকে তিনি শুনছেন, শামিল পিঠা কর কানায়, ওকে পিঠার দাওয়াত দিয়েছেন রাসেল ভাইকে, আচ্ছা আমাকেও দিয়েছেন, দুইজনকে দিয়েছেন, তো ভূতিকার গল্প ভালো হইতেছে। আচ্ছা বানানের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে, মাঝে মাঝে বানান বিভ্রাট অর্থ বিভ্রাট করে দিতে পারে। রিয়াদ খান আছেন আমাদের সাথে, হ্যাঁ কেমন আছেন, খুবই ভালো আছি, আছেন আরো আছেন আসাদুজ্জামান সুজন, তিনি চিঠি লিখেছেন আছি ইতিহাস আসাদুজ্জামান সুজন, আর এরকম চিঠি চিঠি কখনো লেখা হয়েছে আরাফাত?
চিঠি না
কখনো পড়া হয়েছে চিঠি?
যে চিঠি পড়া হয়েছে
কি প্রেমের চিঠি এসেছে?
না না, প্রেমের চিঠি আজ পর্যন্ত পাইনি কখনো।
ইচ্ছা আছে পাওয়ার?
পাওয়ার ইচ্ছা তো ভাইয়া সবারই থাকে।
ওকে, আশা করি খুব শীঘ্রই বা দূরে ভবিষ্যতে যেকোনো সময় হোক না কেন।
জি ভাই, যুক্ত ভাই উঠে গেছে ফোনে সব।
তো চিঠির কথাটা আসলো আসলে আসাদুজ্জি আমার সুজনের কমেন্টটা দেখে গিয়েছেন আছি ইতিহাস মোহাম্মদ আসাদুজ্জি আমার সুজন। আমার সে ডেয়ারিং চিঠি গল্পের কথা আমার মনে পড়ে গেল, সে শেষ ভয়ঙ্কর চিঠিটা, যে চিঠিটাতে কিছুই লেখা ছিল না, শুধুমাত্র শেষে লেখা ছিল ইতি শিশুকিটা। যারা গল্পটি শোনেননি, হরর ক্লাবেই পড়া হয়েছিল, শোনেননি তারা কষ্ট করে পড়ে নেবেন। খুবই সুন্দর একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প, হুমায়ুন আহমেদের ডেয়ারিং চিঠি। আচ্ছা, নীল আকাশের ঘুড়ি লিখেছেন হায় প্রয়োগ, গোবিন্দ গ্রামে দেবাশিস, কি যেন লিখলেন বুঝলাম না। আয়াত ইতি আছেন আমাদের সাথে, একটিতে হয় না কি হয় না, নাহিদ হাসান আছেন আমাদের সাথে, লিখেছেন যে মিনা আপুর স্টোরিটা ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে, যে কোনো ধরনের সমালোচনায় আসলে আমরা খুব আগ্রহ মানে সুন্দরভাবে গ্রহণ করি, ওই সমালোচনাগুলোই আসলে আমাদেরকে পরবর্তীতে আরো ভালো করার উৎসাহ দেবে, আবার নিজেদের ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবে। আপনার সমালোচনার জন্য অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করবো আপনার সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভূতিকার মনটা আরো আরো ভালো করার জন্য। আরো আছেন ফুর্তি মামা রাজশাহী থেকে শুনছেন, সুজিত কুমার জিৎ আছেন আমাদের সাথে, মহম্মদ এমজি হোসাইন আছেন, আরো 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 অনেকে আছেন, তাসিফ হাসান আহমেদ শুক্র আছেন মিরপুর থেকে শুনছেন, খুব ভালো লাগছে। আশিক আছেন আমাদের সাথে, একটু আমাদের খেয়াল রাখুন না, কিভাবে রাখতে হবে খেয়াল, কেয়ারফুল হৃদয় এ আশিক আছেন, কি নাম বারবার চলে আসছে, আরাফাত রহিম আমির তার কমেন্ট অনেকবার পড়েছি, আনা বিয়াসিল আছেন, গল্পটা অনেক ভালো লাগলো, প্রতিদিন শুনলো আছে, এটা শুনে মজা পেয়েছি, প্রতিদিন কিভাবে শুনে। আচ্ছা আমি আচ্ছা যাই হোক, অনেক কমেন্ট করে ফেললাম, আলমগীর হোসেন ছাদে বসে তিনি শুনছেন, জুনায়েদ আহির আছে আমাদের সাথে, আমার কাছে অনেক ঘটনা আছে কিন্তু কিভাবে যাবো আমি জামালপুর ইসলামপুর থেকে শুনছি, ফুটেছেন একটা ভিডিও করছি ডট এফ এম, এখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দেবেন, সেই ঘটনা যদি সিলেক্টেড হয় অবশ্যই রাসেল ভাই আপনাকে কল করবেন, ফুটেছেন ফুটেছেন এশিয়া সেই ঘটনাগুলো শেয়ার করতে পারবেন, আর গল্প অনেক পাঠিয়ে দিতে পারেন ফুটেছেন ম্যাটারি ফুলের প্রতি ডট এফ এম অর্থাৎ একই ঠিকানা, যে প্রজেক্ট ফিলে লিখতে হবে। রাইট, ফারহান আরাফাত তৃতীয়বারের মতো আজকে স্টুডিওতে ছিল ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, খুব দ্রুত আরো একবার আপনাদের সাথে আরো একবার বারবার আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে স্টুডিওতেই। সে পর্যন্ত ফারহান আরাফাতের কাছে থেকে বিদায়, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, আমরা
আপনিও ফুর্তিতে থাকবেন,
ফুর্তি আমি সবসময় ফুর্তিতে থাকি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মজাদার সেগমেন্ট যেটা আনসেন্সার্ড স্টোরি অফ দ্য ওয়েক, এই গল্পটা শুনতে গিয়ে অনেকেই কিন্তু ভুল করে ভাবেন যে আমরা খুব ভয়ঙ্কর গল্প শোনাচ্ছি কিনা, আমরা কোনো ভয়ঙ্কর গল্প শোনাচ্ছি না, বিদায় নেবার ঠিক আগে একটা মজার গল্প আপনাদের শোনাচ্ছি, পাচ্ছি। সো আজকে আনসেন্সার্ড স্টোরি শুনতে শুনতে বিদায় নেবো না, আবার ফিরে আসবো, সো শেষ আয়োজন আনসেন্সার্ড স্টোরি অফ দ্য ওয়েক, চলে যাচ্ছি, শুনে থাকুন এটা ফুটিয়ে দিতে পারে না টু ফুটি।
Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি একজন ভূত প্রেমের নিয়মিত শ্রোতা, প্রতি শুক্রবার রাত 12টার সময় আপনাদের এই অনুষ্ঠান শুনে থাকি। স্টুডিওতে যে এই ঘটনাটি বলা সম্ভব নাই তাই ভয়েস করে পাঠালাম, ভালো লাগলে সবাইকে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে গেলাম, ঘটনাটি আমার চাচার ফ্যামিলির সঙ্গে ঘটা, ঘটনাটি ছিল 2012 সালের, আমার আব্বুরা ছিল চার ভাই, তো আমরা অনেক আগেই আমার দাদুর বাসা থেকে একটু দূরে বাসা করি এবং আমরা সেখানে চলে আসি, আর বাসায় ছিল আমার বাকি তিন চাচু, তো মেধু চাচু 2012 সালে আরেকটা ভিটায় নতুন বাসা নির্মাণ করে এবং ফ্যামিলি নিয়ে সেখানে চলে যায়। ঘটনাটি ঘটার আগে আর কি ওই ভিটার বর্ণনাটা দিয়ে নিই রাসেল ভাই। ঘটনাটি এভাবে ঘটতো যে বাসা নির্মাণ করার আগে সেখানে অনেক জঙ্গল ছিল, তাই জঙ্গলগুলো কেটে সেখানে আর কি বাসা নির্মাণ করা হয়। তো সেখানে একটা বেলের গাছ ছিল, বেলের গাছটাও কাটা পড়ছিল আর কি। তো বাসা নির্মাণ করার পরে তারা আর কি সেখানে থাকে, তারপরে আর কি ঘটনা শুরু হয়। মাঝে মাঝে রাত্রিবেলা তাদের চালে মানে টিনের চালে আর কি ঢিল পড়তো, এবং বাইরে বের হওয়া দেখে কেউই নাই। তো এরকম মানে সমস্যা হতো মাঝে মাঝে, এরকম প্রবলেম হতো বা কোনো একটা শব্দ পাওয়া যেত। তো রাসেল ভাই এরকম করতে করতে মাঝে মাঝে আর কি তাদেরকে স্বপ্নে দেখাতো যে সেখানে খাবার দেওয়ার কথা বলা হয়, সেখানে খাবার দিতে হবে। কিন্তু কামার চাচু সেগুলা কথা মানে গুরুত্ব দিত না, বলতো যে এগুলো ভুয়া, এসব অযথা, মনের ভুল। তো আস্তে আস্তে এগুলা মানে বেশি হয়ে যেতে লাগলো। তো এক সময় তাদের এক ছাগলটা মারা যায়। তখন তারপরও চাচ্ছু সেগুলো মনে করে নাই যে হয়তো বা এমনিতেই মারা গেছে। তো রাসেল ভাই মারা যাবার পরে আর কি কয়েকদিন পরে আর কি স্বপ্নে বলে যে কিরে তোকে আমি খাবার দিতে বলছিলাম, তারপরেও তুই খাবার দিলি না, তাই তোর ছাগলটা আমি খেয়ে ফেললাম। এরকম বলার পরে আর কি চাচ্ছু তাও কোনো মানে কথা বলেনি। তারপরেও কোনো আর কি হয় নাই। তো আমার চাচ্ছু সব মানে আর কি ই করতো না। তারপরে খাসিটা মারা যাওয়ার পরে আর কি আমার চাচ্ছু একটা বড় ছেলে ছিল, মানে 10 বছর বয়সের। তা সে বাজারে থেকে আসার সময় আর কি রাস্তায় হুটোস খেয়ে পড়ে মারা যায়। এটা অনেক দুঃখজনক, সে মানে কারোর সাথে ধাক্কা না লেগে অযথা পড়ে মারা গেল। এটার পরে আর কি সবাই অনেক শোকাহত ছিল। তো রাসেল ভাই বুঝতে পারতেছেন, তো মারা যাবার পরে আর কি অনেক সমস্যা আরো বৃদ্ধি পায়। তো বাসার চারিদিকে যেন কি যেন হাঁটাহাঁটি করতো মানে ছায়ার মতো। তো এসব দেখার পরে আর কি তারপরেও চাচুরা সেখানেই ছিল। তো এইসব কথা আমার আব্বুকে বললো একদিন। বলার পরে আমার আব্বু আর কি একটু কবিরাজকে মানে হুজুরকে আনলেন। হুজুর বললেন যে এখানে একটু সমস্যা হয়েছে, এই বাসায় নির্মাণ করার আগে আর কি এখানে একটা গাছ ছিল, এই গাছটা কেটে ফেলার কারণে এটা সমস্যা হচ্ছে, তার থাকার জায়গার অসুবিধা, এই জন্য আর কি সে এরকম ডিস্টার্ব করতেছে এবং খাবারের কথা বলতেছে, তাই খাবার দেওয়ার কথা মানে বলছিল, কিন্তু খাবার না দেওয়ার কারণে এরকম সমস্যা হয়েছে। তারপরে হুজুর একটু তাবিজ করে দিয়ে ফুফা দিয়ে বললো যে আর কোনো সমস্যা হবে না, খাবার দিয়ে মানে বিদায় করে দিয়েছে। তো রাসেল ভাই তারপরে ঘটনাটি মানে 1-2 বছর আর কোনো সমস্যা হয়নি, 1-1.5 বছর। তো তারপরে আর কি মানে হুজুর বলে গেছিল যে এই বাসার চার কোনা চারটা মানে রেখছে, এই চার কোনাতে কেউ যেন প্রস্রাব না করে। তো মনের ভুলে হয়তো ওই কে জানি প্রস্রাব করে ফেলেছে আর কি, তারপরে আর কি ঘটনা শুরু হয়। রাত্রিবেলা মানে আবারও বলতেছে যে কিরে অনেকদিন তোদের সাথে দেখা নাই, তোরা কেমন আছিস, এসব বলার পরে আর কি রাসেল ভাই তারপরে ভাবছে কি তাবিজ করে নেওয়া হলো, তারপরে এরকম সমস্যা হচ্ছে কেন। তো রাসেল ভাই পরের দিন মানে দুপুর বেলায় তাদের 2 বছরের এক মানে মেয়ে ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে কেউই পাচ্ছিল না। তো পরে দেখা গেছে তাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, সে পুকুরে আর কি মানে ভাসতেছে, সেটা মানে 5:30 দিকে সেটা পাওয়া গেছিল। তো সেখান থেকে উঠানোর পরে দেখা যাচ্ছে সে মারা গেছে। মারা যাওয়ার পরে আর কি সেখানে থেকে উঠানো হয়, পানি থেকে উঠানো হয় এবং তাকে দাফন কাফন করে কবর দেওয়া হয়। মানে পরে পরে রাতে আর কি চাচু রাতে ঘুমাচ্ছে এমন টাইম মানে কেমন যেন গুনগুন কান্নার শব্দ হচ্ছে, কান্নার শব্দ শোনার পরে আর কি রাসেল ভাই আমার চাচুর ঘুম ভাঙে, ঘুম ভাঙে উঠে দেখে মানে বাড়ির পিছনে আর কি এরকম মানে একটু শব্দ আসতেছে কান্নার মানে পরিধানি হচ্ছে। তো রাসেল ভাই চাচু ধীরে ধীরে সামনের দিকে যায় এবং দেখে যে একটা হুজুর মানে অনেক লম্বা একটা সাদা মানে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তো সে দেখার পরে আর কি তার আরেকটু কাছে যায়, দেখে তার হাতে একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চার মানে গলা ধরে আর কি মানে ফেলায় দিচ্ছে পানিতে। এটা দেখার পরে আর কি ভালো করে বাচ্চাটা দেখে খেয়াল করে দেখে যে তার মেয়ে, কিরে আমার বাচ্চা তো মারা গেছে, সে এখানে কি করে আসলো। এটা ভাবার পরে সে বুঝতে পারলো যে এরকম মানে সমস্যা মনে হয়েছে তাই এরকম দেখা যাচ্ছে। তো রাসেল ভাই চাচু সেখান থেকে চলে আসে এবং এসে রাতে অনেক মানে ভয় পাইছে এই জন্য আর কি ঘুম যাচ্ছিল না, তারপরে আর কি ঘুমাইছে। সকালে উঠে দেখে তার শরীরে অনেক অনেক জ্বর, সে উঠতে পারতেছে না এরকম অবস্থা। তো রাসেল ভাই জ্বর মানে ডাক্তার আসে এবং তাকে চিকিৎসা করা হয়, ওষুধ লিখে দেয়, কিন্তু ওইগুলো ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি বা তারপরে আরো ওষুধ মানে দেয় সেগুলো খেয়েও কাজ হয়নি। পরবর্তীতে একটা কবিরাজকে আনা হয় এবং সে কবিরাজটা একটা পানি পড়া দেওয়ার পরে আর কি জ্বরটা চলে যায়। তো জ্বর যাওয়ার পরে বল মানে কবিরাজটা বলতেছে যে এখানে এই বাসাতে একটু প্রবলেম আছে তাই এই জন্য এরকম সমস্যা হয়েছে। এই বাসা নির্মাণ করার আগে এখানে একটা বেলগাছ ছিল, ওই বেলগাছটা কাটার কারণে আর কি ওই বেলগাছে একটা জিন ছিল, সেই জিন মানে এরকম প্রবলেম করছে। ওখানে ওর জায়গা ওই গাছে ছিল, এই গাছটা কেটে ফেলার কারণে সে থাকতে পারছিল না তাই জন্য এরকম সমস্যা করছে। আর খাবারের কথা বলছিল, খাবার দেওয়া হয়নি এই জন্য আরো ও রাগান্বিত অবস্থায় এসব করছে। তো এখন পরে এটা আর কি সে মানে হুজুর আমার চাচুর শরীরে আর কি এটা মানে এই জিনটা নামায় রাত্রিবেলা। তো নামানোর পরে চাচুর মুখ দিয়ে এইসব কথা মানে বের হতো, বলছে যে আমি অনেক কষ্ট করে এখানে ছিলাম এই জন্য ওরা ময়লা ফেলতো পিছনে, বাসার পিছনে ময়লা ফেলতো বা মানে অনেক কিছু সমস্যা হতো, সে থাকতে পারতো না এই জন্য আর কি এসব সমস্যা করছে। তো আর বলছে যে আমি এরকম ভাবে বলছি খাবার দেওয়ার কথা, সে খাবার দেয় নাই তাই জন্য ওর ছাগল এবং ছেলে মেয়ে দুইটাকে আমি নিয়ে নিছি। তো রাসেল ভাই এগুলো বলার পরে আর কি হুজুর বলছে যে তুই এখন এখান থেকে মুক্ত হয়ে চলে যা, তুই অন্য জায়গায় যা। সে বললে না আমি এখান থেকে কোথাও আর যাব না। পরে আর কি হুজুর তাকে ভূতলে বন্দি করে আর কি সে অনেক দূরে নিয়ে গিয়ে রেখে আসে এবং তারপরে আর কি তাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত ভালো আছে। আর তার এখন আবার দুইটা মেয়ে হয়েছে, তারাও অনেক ভালো আছে। এই ছিল ঘটনা।
সত্যি কথা বলতে কোনো মাঝে মাঝে একটু ভয়ের ফিলিংস হচ্ছিল, কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে সেই ঘটনাটাকে ফুটেছেন থেকে সরিয়ে আনছেন শর্ট সেগমেন্টে নিয়ে আসেন। জানি যারা শুনুন রেগুলারলি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই নতুন না। তানভীর হাসান বর্ষণ আল এলাহি ইব্রাহিম অনেকে ছিলেন। শেষ পর্যন্ত শেষ করবো আজকের
exclusively on fusionbd.com.